আরজে রাসেল ভূত ডট কম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আপনারা ভালোবাসেন বলেই প্রতি বৃহস্পতিবার রাত 11:59 আমরা ফিরে আসি এই ইউটিউব চ্যানেলটিতে। আমরা চাই আপনারা প্রতিনিয়ত জেনে যান কোন ঘটনাটি আজকে আমরা শোনাবো আপনাদেরকে, আর সেই জন্যই আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের ঘটনাগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন, আর সেই সাথে সবসময় আপডেট পেতে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করছি আজকের এপিসোডটি আপনাদের ভালো লাগবে।
তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো।
শুনছেন ভূত ডট কম, আমি রাসেল আছি সাথে, এবং ঘড়িতে সময় রাত 12:00 হয়ে গেল। আমি চাই একেবারেই আপনাদের সাথে 12:00 সময় আমি একটা জিনিস খুব পছন্দ করি, 12:00 সময় পাশে যে স্যাটারডেটা ওঠে। আচ্ছা, আমরা চলে যাই সরাসরি ঘটনায়। প্রথম যে ঘটনাটি সেটি একটি ছোট্ট ইমেল, চলুন আমরা কথা না বাড়িয়ে সেই ইমেলটি শুনে আসি। আশা করছি পুরো সময় আমাদের সঙ্গে থাকবেন, চলুন প্রথম ইমেলটি শুনে ফেলি। শহরে এসেছিলাম 2012 সালের 29 ডিসেম্বর। তখন আমি ছোট, নতুন শহরে আসছিলাম, সবকিছুই নতুন ছিল আমার জন্য। ঘটনা এক, সময়টা 2012-29 ডিসেম্বর থেকে 2013-5 জানুয়ারির মধ্যে কোনো একটা সময় হবে। তখন অনেক রাত, আম্মু ঘুমাচ্ছিল। বলে রাখা ভালো, আমার বাবা প্রবাসী, তাই আমি, আমার বোন এবং আম্মু বাসায় থাকতাম। আমাদের বাসা ছিল ব্রাহ্মণবাড়িয়ায়, তখনকার সবচেয়ে বড় বিল্ডিং, যেটা 14 তলার পাশে। ওই রাতে যখন আমার ঘুম ভাঙে, তখন আমি জানালার কাছে দেখি একটা অতি প্রাকৃত কিছুর অস্তিত্ব। কিছু খেয়াল করার পর আমি অবয়বটাকে দেখতে পেলাম। ওই অবয়বটা আমাকে দেখে একটা পৈশাচিক হাসি দেয়, যা দেখে অনেক ভয় পাই এবং আমি যে ঘুমিয়ে পড়ি। সকালে আমি এটাকে ভুল ভেবে আর আম্মুকে বলিনি। ঘটনা দুই, এর কিছুদিন পরে আম্মু বলল রাতে আমাদের খাট নাকি অনেক কাঁপছিল। প্রথমে আম্মু ভেবেছিল ভূমিকম্প, পরে পাশে খেয়াল করে দেখতে পেল অন্য কোনো কিছু নড়ছে না। তখন আম্মু কিছুটা ভয় পায় এবং দোয়া কালাম পড়ে ঘুমানোর চেষ্টা করে। ঘটনা তিন, এর পরের দিনের ঘটনা, দ্বিতীয় দিনের মতোই আবার এই ঘটনাটি ঘটল। তখন আমিও ওই খাটের কম্পনটি অনুভব করেছিলাম। ঘটনা চার, এর পরের দিন আমার আম্মু আর আমার দূর সম্পর্কের একজন খালুর সাথে যোগাযোগ হল, যিনি হুজুর তখন আম্মু আমার খালুকে বাসায় আসতে বললেন। তিনি আমাদের বাসা পুরো বাসা ঘুরে আম্মুকে বললেন তিনি পরদিন জানাবেন। এরই মাঝখানে আমাদের নানা রকমের অতি প্রাকৃত ঘটনা ঘটতে থাকে। পরদিন আমার খালু আম্মুকে ফোন করে বলল একটা খারাপ জিন যে আমার উপরে আসর করার চেষ্টা করছে। ওই দিন বিকেলে খালু আমার বাসায় আসার কথা বললেন। যথারীতি খালু বিকেলে বাসায় এসে আমাদের তিনজনকে তিনটা তাবিজ দেন এবং সব সময় এটা আমাদের পড়ে থাকতে বললেন। এরই সাথে উনি আমাদের বাসা বন্ধ করে দেন। কিন্তু খালু আমাদের বলেন কোনো মৃত বাড়িতে বা জানাজায় অংশগ্রহণ করার সময় যেন তাবিজ খুলে যায়। ঘটনা পাঁচ। এরপর পাঁচ বছর চলে যায়, সময়টা 2018, আমি তখন পঞ্চম শ্রেণীতে পড়ি। এরই মাঝে আমার সাথে অন্য কোনো ঘটনা ঘটেনি। ওই বছর আমি গরমের ছুটিতে আমার মামার বাড়িতে যাই এবং এর মধ্যে এক শুক্রবার জুম্মার নামাজের পর একজনের জানাজা ছিল। তখন আমি জানাজায় অংশগ্রহণ করি, কিন্তু তখন আমি তাবিজ খুলতে ভুলে যাই আর এটা আমি তখন খেয়ালও করিনি। ঘটনা ছয়। ওই দিন রাতে আমি এবং আমার মামাতো ভাই বাইকে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নিই। আমার মামাতো ভাইয়ের নাম সাইম, এটিও ছদ্মনাম। বাইকটা সাইম ভাইয়ের না, বাইকটা ছিল তার বড় ভাই রাজীব ভাইয়ের। আর বাইকটা অনেক এক্সপেন্সিভ হয়, সাইম ভাই খুব ভালোভাবে চালাতে না পারায় রাজীব ভাই বাইকটা সাইম ভাইকে দিতে চাইত না। ওই দিন রাজীব ভাই বাড়িতে না থাকায় আমরা সবাই লুকিয়ে লুকিয়ে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নিই। ঘটনা সাত। আমরা প্রায় 11:30 দিকে বাসা থেকে বের হই। অনেক সময় ঘোরার পর সাইম ভাই বলল তার বন্ধুর বাসায় যাবে, তাই আমরা তার বন্ধুর বাসায় যাই। ওখানে সাইম ভাইয়ের বন্ধুর সাথে অনেক সময় কথা বলার পর আমরা বাসায় চলে আসলাম। তখন অনেক রাত, মাঝখানে রাস্তায় অনেক সময় চলার পরও আমাদের যেন রাস্তা শেষ হচ্ছিল না। তখন আমি এবং আমার মামাতো ভাই তো নানা রকম ভয়ানক শব্দ শুনছি। তখন আমার মামাতো ভাই আয়াতুল কুরসি পড়তে শুরু করল এবং ওই মায়াজাল থেকে বেরিয়ে আসলো এবং তাড়াতাড়ি সামনের এলাকার মসজিদে আমরা দুজনে ঝুঁকে পড়ি। আমরা মসজিদের ভেতর থেকে বাইরে নানা ধরনের আওয়াজ পাই, মনে হয় কি আমাদের ডাকছে এমন। তখন আমরা একটি কথা বারবার শুনতে পারছিলাম, কথাটি ছিল এমন, বাইরে আয়। আর শুনতে পারলাম আমাদেরটাকে ছাড়বে না। তখন ভয়ে মসজিদে উজু করে কোরআন পড়তে শুরু করলাম। এর একটু পরে আমরা দেখতে পেলাম ওই মসজিদের বড় হুজুর আসলেন এবং আমি হুজুরকে সবকিছু খুলে বললাম। তিনি তখন ওই তাবিজটা দেখাতে বললেন, কিন্তু আমার মনে পড়ে তখন আমি হুজুরকে তাবিজের কথা বলিনি। তো হুজুর জানল কিভাবে? তখন আমি এই বিষয়টি খেয়ালও করিনি তেমন। তারপর হুজুর আমাকে তাবিজটি ফিরিয়ে দেয় এবং আমাকে তাবিজ পড়তে বলে। আবার হুজুর আমাদের বলল একটু পর ফজরের নামাজ, নামাজ পড়ে আমরা যেন বাসায় যাই। হুজুর আমাদের আরো বললেন আমার সাথে আর কিছু হবে না, এটা বলে হুজুর বাইরে চলে যান। ওই রাতে ফজরের নামাজের সময় আমার আরেক মামাতো ভাই নামাজ পড়তে আসে, যার নাম শরীফ। তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন। শরীফ ভাইকে দেখে আমরা তখন ঘটনাটি বলতে পারিনি। তখন আমি একটা জিনিস খেয়াল করলাম, ওই বড় হুজুর নামাজ পড়তে আসেননি, নামাজ পড়তে এসেছিল বড় হুজুরের ছাত্র। আর আমি শরীফ ভাইকে নিয়ে তখন বাড়িতে চলে যাই। পরদিন বিকেলে আমরা শরীফ ভাইকে সবকিছু খুলে বলি। তখন শরীফ ভাই বলে মসজিদের বড় হুজুর তো অসুস্থ, তিনি এক সপ্তাহ থেকে হাসপাতালে, হুজুরের ছাত্র নামাজ পড়েন। এটা শুনে আমি এবং সাইম অনেক ভয় পেয়ে যাই। আমি তখন ওই বড় হুজুরের ছাত্রকে সম্পূর্ণ ঘটনা বলি। তিনি বলেন এরকম অনেক ঘটনা আমাদের সাথে ঘটে যা কখনো বুঝতে পারি না, যার কোনো বিশ্লেষণ থাকে না, হয়তো আমাদের কাছে থাকে না, হয়তো ওই সময় আমাদেরকে সাহায্য করেছিলেন তিনি, হয়তো তার রূপ ধরে ভালো কোনো চিন। এরপর আমার সাথে আর কোনো ঘটনা ঘটেনি এই বলে আমার বন্ধু তামিম তার ঘটনা শেষ করে। জানি না ঘটনাটি কতটা ভয়াবহ হয়েছে, কিন্তু তামিম বলে ঘটনাটি সম্পূর্ণ সত্যি। লেখায় ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ঘটনাটি আমি অনেক আগে শুনেছিলাম, কিন্তু এখানে একটা কিছু নতুন করে যুক্ত করিনি, বরং আমার অনেক কিছু বাদ দিয়ে ঘটনাটি আমি লিখেছি। আমার নিজস্ব নাম্বার না থাকায় আমি নাম্বার দিতে পারলাম না। রাসেল ভাই আপনাকে ধন্যবাদ এত সুন্দর করে ভূত.কমের মাধ্যমে আমাদের ভয় জগতে নিয়ে যাওয়ার জন্য। দীর্ঘদিন চলুক ভূত.কম পাশে আছি। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। আশা করছি পরবর্তীতে আপনি ঘটনা পাঠাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
আরেক Russell. With Russell.
যেভাবে লেখা আছে আমি সেভাবে শুরু করছি। প্রিয় রাসেল ভাইয়া, আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। ওয়ালাইকুম সালাম। তারপরে তিনি লিখছেন, আমি শুভ, ঠিকানাটি না বললেই খুশি হব। তারপরে তিনি তার ঠিকানা শেয়ার করেছেন। এরপরে তিনি লিখছেন, আমি ভূত.com এর একজন নিয়মিত শ্রোতা। আমিও আমার বোন স্নিগ্ধা, কাজিন মুন্না সব এপিসোড শুনি, এমনকি দাদু নানিদের কাছেও সময় পেলেই ভূতের ঘটনা শুনতে বসে পড়তাম। 2014 সাল থেকে আমি ভূত FM শুনে আসছি। ভূত.com এ আমার পাঠানো এইটি প্রথম ঘটনা। চেষ্টা করছি ভুল ত্রুটি না করে সঠিকভাবে লেখার জন্য। ভয়েস রেকর্ড করে পাঠানোর মতন ইচ্ছে বা সাহস কোনোটাই আমার হয়নি। তাছাড়া ভূত.com শোনাই হয় শুধুমাত্র আপনার পড়ার ধরন এবং মাধুর্যতার কারণে। যাই হোক, সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি আমার নানুর পরিবারকে নিয়ে। আমার নানু আমার সাথে প্রায়ই ভূত.com শোনেন। গত শনিবার আমি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ইমেল এপিসোড শুনছিলাম। এপিসোডটির নামটি ছিল নয়টি জিন। এপিসোডের নয়টি জিনের কথা শোনার পর নানু তার জীবনের সব থেকে লোমহর্ষক একটা ঘটনা আমাকে বলেন। আমার নানুর ভাষাতেই বলছি, সাল 1968, সময় বর্ষাকাল, চারিদিকে থই থই পানি। আমার বয়স তখন 8 বছর এবং ছোট ভাইয়ের বয়স মাত্র 2 বছর। রাত আনুমানিক 1টা বা 2টা হবে, সবাই গভীর ঘুমে মগ্ন। হঠাৎ মায়ের খুব বাইরে যাবার দরকার পড়ে, তাই ডেকে উঠান আমাকে। তখনকার সময়ে ল্যাম্প, হ্যারিকেন এগুলোই ছিল, তাই মা আমার হাতে একটি হ্যারিকেন দিয়ে দরজা থেকে সামান্য একটু সামনে দাঁড় করিয়ে রাখে। কম বেশি সবাই জেনে থাকবেন যে গ্রাম অঞ্চলের টয়লেট বাসা থেকে কিছুটা দূরে হয়, আর টয়লেটের সাথে ছিল বড় একটা খাল। মা টয়লেটে যাওয়ার সাথে সাথেই খুব হয়রান এবং ভীতস্ত চেহারা নিয়ে দৌড়ে এসে হুমড়ি খেয়ে পড়েন আমার উপরে। সাথে সাথে আমি জোর করে একটা চিৎকার দিই। চিৎকার শুনে আমার দাদু বাবাকে ডেকে নিয়ে আসে এবং আমার মাকে ঘরে নিয়ে যায় এবং তাড়াহুড়ো করে দরজা বন্ধ করে দেয়। কোনো কিছু জিজ্ঞাসা করার আগেই দাদু হ্যারিকেনের আলোটা কমিয়ে দেন। খুব তাড়াহুড়া করে মাকে নিয়ে বিছানায় যেতে চাইলেও মায়ের তাড়ানোর কোনো ক্ষমতা ছিল না। ওই বয়সে আমার মাথায় এরকম চিন্তা আসেও নি। কমিয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো মায়ের কোমরে ব্যথা, কিন্তু সমস্যাটা হয়েছে পরবর্তী দিন সকালবেলা। মায়ের যেরকম পেট ব্যথা তেমনি বমি আর পেটের সমস্যা দেখে মনে হচ্ছিল মায়ের শরীরের একটা জায়গায় মাংস টেনে অন্য জায়গায় জমাট বাঁধে। তার আর্তনাদে বাড়ির সবাই এসে হাতে পায়ে তেল দিতে থাকে। তখন ডাক্তার কাছাকাছি না থাকাতে কোনো একভাবে আমার চাচা একজন ডাক্তার নিয়ে আসে, কিন্তু ডাক্তার এসে বলে মা নাকি আর বাঁচবে না। আশ্চর্য বিষয় হলেও এটি সত্য যে ভোর 5টা থেকে সকাল 11টার মধ্যে মাত্র 4 থেকে 5 ঘন্টার ব্যবধানে মা সম্পূর্ণভাবে বিছানায় পড়ে যান। তার খাওয়া দাওয়া, নড়াচড়া, এমনকি মুখের কথাটা পর্যন্ত বন্ধ হয়ে যায়। এবং দিনটি শুক্রবার হওয়াতে 12টায় আজানের ঠিক শেষ মুহূর্তে আমার মা এই দুনিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ছোট ভাইটির বয়স 2 বছর হওয়াতে তেমন কিছু না বুঝলেও আর কখনো মা বলে ডাকতে না পারার কষ্টটা ছোট থেকেই তাকে পোহাতে হবে বেশ বুঝতে পারছিলাম। এরপর নামাজ শেষে জানাজা হয় এবং তারপরে হুজুর আমাদের সাথে দেখা করেন এবং আমার ছোট ভাইকে মাথায় হাত বুলিয়ে দেন। শেষে আমার বাবাকে সহ আমাদের 4টা তাবিজ দিয়ে যান এবং আমাদের ঘর বন্ধ করে দিয়ে যান। কিন্তু আমার মায়ের শেষ নিঃশ্বাসের বিনিময়ে থামেনি এই মৃত্যু। মা নাকি তার মুখ থেকে জবান বন্ধ হবার ঠিক আগ মুহূর্তে শুধু একটি কথাই বারবার বলে যায়, আর সেটি হল, 7 জন জিন, ওরা 7 জন, ওরা সবাইকে নিয়ে যাবে। আর বাবার থেকে হুজুর এই কথাটি শুনেই আমাদের তাবিজ দিয়েছিলেন। এরপরে বাবা এবং আমরা কেউ ঘর থেকে রাতে বের হতাম না। কিন্তু ঠিক পরের দিনই আমার এক শহীদ নামে চাচাতো ভাই আমার মায়ের মতন করে মারা যায়। এতে পুরো বাড়ির সবাই, আশেপাশের সবাই ভীতস্ত হয়ে পড়ে। এরপরে আমার মামি অনেকের বারণ উপেক্ষা করে আমাদের দেখতে আসে, কিন্তু আশ্চর্যজনকভাবে আমার মামি 3 দিন পরে মারা যায়। এরপরে এক চাচাতো ভাইয়ের বউ, তার 3টি ছোট বাচ্চা, যার মধ্যে একজন আমার থেকে 1 বছরের ছোট ছিল। এরপরে নূরজাহান নামে এক চাচাতো বোন ঠিক একইভাবে মারা যায়। এরপরে ঘটে গা শিউরে ওঠার মতো ঘটনা। চাচাতো বোন মারা যাওয়ার পরে আসর নামাজ বাদ তার জানাজা দেওয়া হয়, কিন্তু আমাদের সেই হুজুর জানাজা দেওয়ার পরেই তিনিও তার পরের দিনই মারা গেলেন। এরপরে ছয় দিনে চারজন মারা যায়। কে কখন মৃত্যু দেখা পাবে প্রতিটা মুহূর্ত কাটতে লাগলো আতঙ্কে। এরপর মাগরিবের আগেই সবাই যে যার ঘরে চলে যেত। এরপরে এটির একটা বিহিত করার জন্য সবাই মিলে একজন হুজুর খুঁজছিল, কিন্তু এমন কিছু শোনার পরে কেউই আসতে রাজি হচ্ছিল না। এরপরে অনেক খুঁজে বড় একজন আলেম বাড়িতে নিয়ে আসা হয়, কিন্তু সে বাড়িতে প্রবেশ করার সাথে সাথেই বলে দিলেন এই কাজ তার পক্ষে করা অসম্ভব এবং সে তিন দিন পরে আরও তিনজন নিয়ে আসবেন এর বিহিত করার জন্য বললেন। আর এই তিন দিন কেউ মাছ মাংস এমনকি বাগার দেওয়ার মতো কোনো তরকারিও রান্না করতে পারবে না এই বাড়িতে। আর ঠিক যতদিন এমন থাকবে ততদিন শুধু করলা লাউ দুধ খেতে হবে। এটি টানা ২৭ দিন করতে হয়েছে। তিন দিন পরে যে হুজুর তিনজন ফকির নিয়ে আসেন, এর মধ্যে ফকির যে ছিলেন তার নাম ছিল হাশেম ফকির। তিনি বাড়িতে ঢুকেই আমাদের বললেন যে অনেক দেরি করে ফেলেছেন, যাই হোক তবে এর বিহিত করেই ছাড়ব ইনশাল্লাহ। এরপরে শুরু হয় তার কার্যক্রম। সন্ধ্যার পরেই বাড়ির উঠোনের মাঝখানে বড় গর্ত করে আগুন জ্বালিয়ে দিতেন এবং দুই থেকে তিন কেজি শুকনো মরিচ পোড়াতেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এতে মরিচ পোড়ানোর কোনো গন্ধই হতো না। আর একই কাজের সময় বাড়ির কেউ ঘর থেকে বের হতে পারত না এবং সব মহিলাদের মাথায় কাপড় দেওয়া ছিল বাধ্যতামূলক। এরকম চলতে থাকে সাত দিন। এর মাঝে তৃতীয় দিনের সময় বড় ফকির তার একজন সঙ্গীর ওপরে সেই সাতজন জিনের সর্দারকে হাজির করেন। অনেক তর্ক বিতর্ক জেরা করা হয়। তারপর কথাটা ছিল এরকম, তোরা কারা, কোথা থেকে এসেছিস, কতজন এসেছিস, এর জান নিচ্ছিস? আমরা পূর্ব মেদিনীপুর থেকে এসেছি, আমরা সাতজন, আমাদের চালান করা হয়েছে, একুশটা জান না নিয়ে যাব না, অনেক হয়েছে, এবার অন্যদিকে যা, আমি থাকতে আর কোনো জান যাবে না। এরপর তার সঙ্গী অবচেতন হয়ে যায় এবং তার পরের দিন প্রতি রাতে একইভাবে আগুন ধরিয়ে এক থেকে দুই কেজি করে শুকনো মরিচ পোড়ানো হতো। কিন্তু ফকিরদের মরিচ পোড়ানো আর সারা বাড়ি মহড়া দেয়া শেষ মুহূর্তে মনে হতো কেউ সারা বাড়ি দিয়ে শুকনো গাছপালা টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। গরুর দল বেঁধে বাড়ির মধ্যে দৌড়ানো, ঘরের পেছনে বাঁশ গাছ দুমড়ে মুচড়ে ভেঙে ফেলেছে। ছয় দিন দুই রাতের সময় আমাদের ঘরের পেছনে মুরগি ঘরের পাশে হাশেম ফকির ও তার স্ত্রী এবং সেই আলেম দৌড়ে আসলেন। আর কেউ একজনের সাথে খুব তর্কে জড়িয়ে পড়লেন, যেটা ছিল এমন, তুই একটা জানও নিতে পারবি না, তোর এখনই যেতে হবে। তখন জিন বলছে যে এই ঘরের একটাকে প্রথমে নিয়েছি, আর একটাকে নিয়ে যাই, আর একটু আগুন নিয়ে এসেছিলাম তাই তখন দেখা পাইনি। দাঁড়া, জানের বদলে তাহলে জান দিচ্ছি। এই বলেই তিনি হাতে থাকা কলাগাছের ডাঁট দিয়ে মাটির উপরে সাতটি বাড়ি দিলেন, আর তারপর পায়ের গোড়ালি দিয়ে মাটির উপরে সজোরে তিনটি আঘাত করলেন। অতঃপর মুরগি ঘরের ভেতরে মুরগিগুলো প্রচণ্ড দাবাতাপি শুরু করল। এরপরে পুরো বাড়ি নিস্তেজ হয়ে যায়। পরের দিন সকালে দাদু মুরগির ঘর খুলে দেখেন ৪৭টি মুরগি মরে পড়ে আছে। এরপরে ফকির ও আলেম আসেন আর ইনশাল্লাহ আমরা বিপদ মুক্ত হই। অতঃপর দাদু বললেন তিনি নাকি আমাকে ঘরে আনার সময় দেখেন যে অনেক লম্বা সাতজন খালাকে পানির ওপর দিয়ে পশ্চিম পাশ দিয়ে বাড়ির দিকে নিয়ে আসছে, যার কারণে দাদু তাড়াহুড়া করে দরজা বন্ধ করে নাতির কাছে আগুন ছিল তাই নাগালে পান এবং সেটা নিয়ে আসেন। কিন্তু ওকেই যেতে হয়েছিল, জানের বদলে জান। আপনার কাছে আমার নাতি বেশি নাকি মুরগি বেশি? এরপরে ইনশাল্লাহ কোনো সমস্যা হয়নি। ঘটনাটি নানুর অনুমতি নিয়ে পাঠিয়েছি, এমনকি সে এটি ভূত ডটকমে শোনার অপেক্ষা করছে। আর ২৭ দিনের মাঝে আরও অনেক কিছু ঘটনা ঘটবে, আমরা জানবো এবং সেগুলো পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে, এবং আশা করছি এভাবে ঘটনা পাঠাবেন rasul.bhoot.com@gmail.com অ্যাড্রেসে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আপনারা তো সবসময় ভালোর দলে থাকেন। আমি রাকিব, কুড়িগ্রাম জেলার রোমারী উপজেলা থেকে বলছি। আমি ভূত FM এর একজন নিয়মিত শ্রোতা ছিলাম। 2016 সাল থেকে আমি ভূত FM শুনতাম। যাই হোক, মাঝখানে ভূত FM বন্ধ হয়ে যায়, কিন্তু অনেক অনেক ধন্যবাদ আপনাকে যে ভূত.com চালু করার জন্য। বেস্ট অফ লাক, সবসময় আপনাদের পাশে আছি। যাই হোক, বেশি কথা না বলে আমি আমার ঘটনায় চলে যাই। ঘটনাটা ঘটে আমার নিজের চাচাতো ভাইয়ের সাথে। ঘটনার সময়কাল 2015। হ্যাঁ রাসেল ভাই, তার আগে আমি আমাদের ঘটনার জায়গাসমূহের বর্ণনা দেই, যাতে লিসেনারদের পরে বুঝতে সুবিধা হয়। ঘটনাটা ঘটে হলো আমাদের আমাদের গ্রামের পাশের একটা গ্রামে। আমরা যে স্কুলে পড়াশোনা করতাম সেই স্কুলটা ছিল আমাদের গ্রাম থেকে একটা গ্রাম পরেই, মানে আমাদের গ্রামের পর মাঝখানে একটা গ্রাম পড়ে, তারপরে আমাদের স্কুল। আমাদের স্কুলটা যেহেতু উপজেলার মধ্যে অনেক একটা নাম করা একটা স্কুল ছিল, সেই জন্য আমাদের সেখানে পড়তে যাওয়া। যাই হোক, সে সময় আমি জিএসসি পরীক্ষার্থী ছিলাম, আর আমার আমার সাথে যে ভাইটা, মানে ভাইয়ের সাথে যে ঘটনাটা ঘটছে, সে ছিল এসএসসি পরীক্ষার্থী। রাসেল ভাই, আমাদের ওই গ্রাম থেকে আমরা চারজন ওই স্কুলে পড়াশোনা করতাম, তার মধ্যে তিনজন ছিল এসএসসি পরীক্ষার্থী আর আমি একাই জিএসসি পরীক্ষার্থী ছিলাম। যাই হোক, ওই রাস্তায় আমাদের গ্রামের পাশ দিয়ে একটা নদী চলে গেছে, ওই নদীটা পার হয়ে আমাদের স্কুলে যেতে হতো। ওই নদীটার উপরে একটা পুল ছিল, পুল মানে ব্রিজ, বাঁশের যেটাকে ওটাকে গ্রামের ভাষায় বলে পুল। যাই হোক, ওই পুল পাড়ি দিয়েই পুলের পাশে একটা পরিত্যক্ত একটা ভিটা ছিল, ভিটা কোনো কবরস্থান বা কিচ্ছু না, সিম্পল একটা ভিটা। ভিটার মধ্যে অনেক রকমের গাছ, অনেক পুরনো গাছ, গ্রাম অঞ্চলে এরকম অনেক ভিটাই পাবেন আপনি। সেই ভিটাটার নাম ছিল আপনার তোতার ভিটা, কারণ ওই ভিটাটার মালিক ছিলেন তোতা মিয়া নামে একটা লোক। সে অনেক আগে মারা যায়, 1900 সালের দিকে সে মারা যায়। সেই থেকেই সেই ভিটাটার নাম তোতার ভিটা। সেই ভিটায় অনেক পুরনো গাছ আছে, সেই ভিটায় অনেক ঘটনা রয়েছে। যাই হোক রাসেল ভাই, ওই ভিটাটা পার হওয়ার পর অনেকটুকু রাস্তা ফাঁকা, মানে আপনার আরেকটা গ্রামের সংযোগ স্থল যেহেতু অনেকটুকু রাস্তা ফাঁকা থাকে, তারপরে আমাদের ওই গ্রাম, ওই গ্রামের শেষের দিকে আমাদের স্কুল। যাই হোক রাসেল ভাই, যেহেতু আমরা পরীক্ষার্থী ছিলাম, আমাদের একসাথে জিএসসি পরীক্ষাও ছিল, এসএসসি পরীক্ষাও ছিল, তখন কি করতো রাসেল ভাই, আমাদের স্কুল থেকে প্রতিবারই কোচিং এর ব্যবস্থা করতো টিচাররা। কি হতো যে আমাদের 2 মাস অথবা 3 মাসের জন্য একটা কোর্স করতো স্যার, যেহেতু ওই সময় প্রাইভেটের ওইরকম প্রচলন ছিল না, সেজন্য কোচিংটা অনেক ইফেক্টফুল ছিল। রাসেল ভাই, কোচিংটা ছিল আপনার সন্ধ্যা 7টা থেকে 10টা। যারা স্থানীয় ছিল সেই সেখানকার, তারা তারা তো সেখানে ভালোভাবেই কোচিং করতে পারতো, কিন্তু আমরা যেহেতু অনেক দূর থেকে ছিলাম, যেহেতু গ্রাম অঞ্চলের একটা এলাকা, সেটা অনেক টাফ রাত করে কোচিং করা। যাই হোক, যেহেতু আমরা চারজন ছিলাম, চারজনের বাবা মার সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা চারজনেই একসাথে কোচিং করব। যাই হোক, যে কথা সেই কাজ, আমরা কোচিং এ ভর্তি হলাম। আমরা আমাদের কি করতাম, আমাদের যে সাইকেল ছিল, সাইকেলে মোবাইলের ব্যাটারি দ্বারা আপনার সামনে একটা বাল্ব লাগিয়ে করতাম, ওই যে বাতি জ্বালিয়ে স্কুলে যেতাম চারজনে সাইকেল চালিয়ে, রাত্রে একসাথে আসতাম। যাই হোক, এভাবেই আপনার 15-20 দিন যাওয়ার পর কি হয় যে আমাদের ওইখানে একটা বন্যা হয়, আমাদের গ্রামে বন্যা হওয়ার কারণে আপনার আমাদের নদী ভরে যায়, নদী ভরে যাওয়ার কারণে আমাদের ওই যে পুল সেটা ভেঙে যায়, ভেঙে যাওয়ার কারণে একটা ভয়াবহ একটা অবস্থা সৃষ্টি হয়, কারণ সেখানে ভেলা দ্বারা মানুষ পারাপার হতো। যেহেতু আমরা রাত করে কোচিং করতাম, ভেলা দ্বারা পার হওয়াটা অনেক ঝুঁকি ছিল আমাদের, সেখানে মাঝে মাঝে ভেলা পাওয়া যাইতো না, মানে ওই ফেরি, ভেলা মানে হইলো ভুড়া, আমরা ভুড়া দিয়ে বার হতাম, তখন তো সাইকেলও আনা যাইতো না। আমাদের গ্রাম থেকে আমাদের স্কুলে যেতে সময় লাগতো আপনার 30 মিনিটের মতো, আমাদের কোচিং ছুটি দিত 10টায়। যাই হোক, আমাদের যখন বন্যাটা আসলো, তখন আমার বাড়ি থেকে আমাদের স্কুলের যে দপ্তরের বাসা ছিল সেখানে আমাকে লজিং রাখা হলো, সেখান থেকে আমি কোচিং করতাম। কিন্তু আমাদের যে তিন ভাইরা ছিল, মানে আমাদের এলাকার, আমাদের একটা আমার নিজের চাচাতো ভাই আর 2 জন এলাকার, তারা যেহেতু 3 জন অনেক বড়ই ছিল এসএসসি পরীক্ষার্থী, তারা সিদ্ধান্ত নিল যে তারা একসাথে বাড়ি থেকে কোচিং করবে। যে কথা সেই কাজ, তারা তখন কোচিং করতো, তখন তারা সাইকেল নিয়ে আসতো, তখন তারা হেঁটে হেঁটেই ভেলা পার হতো, ভেলা পার হয়ে আবার স্কুলে কোচিং করতো, রাত 10টার সময় যাইতো। আর আসলে একটা কথা বলে রাখি যে আমাদের আমাদের যে গ্রাম, আর আমাদের গ্রামে যাওয়ার মাঝখানে যে একটা গ্রাম, সেই গ্রাম এতই প্রত্যন্ত একটা গ্রাম যে আপনার সেই সেই এলাকায় বিদ্যুতের সংযোগ পৌঁছায় আপনার 2020 সালে। তার আগে কোনো বিদ্যুৎ ছিল না সেখানে, মানুষজন সোলার সংযোগের সাহায্যে সোলার সংযোগ ব্যবহার করত, তাও প্রত্যেক মানুষের বাসায় ছিল না, হাতে গোনা দুই একজনের, আর সবাই দোয়াত হারিকেন ব্যবহার করতো। যাই হোক রাসেল ভাই, ঘটনাটা ঘটে হলো এরকমই একটা রাত্রে, ঘটনাটা ঘটে হলো যে আমার ওই ভাইয়ের সাথে আর তার সাথে আরেকজন ছেলের সাথে, তাদের তিনজনের মধ্যে একজন সেদিন কোচিং এ আসে নাই কোনো একটা কারণে, সেজন্য তাদের দুইজনকেই কোচিং এ আসতে হয়। যখন তারা দুইজন কোচিং শেষে বাসায় যায়, বাসায় যাওয়ার সময় আপনার ওই ওই তোতার ভিটার ওই জায়গায় যায়, রাসেল ভাই, তখন ওই জায়গায় তারা লক্ষ্য করে যে তোতার ভিটার পাশেই, মানে ওই জায়গায় তাদের ভেলার জন্য অপেক্ষা করতে হয়, যেহেতু ওই জায়গাটা অনেক ভয়ানক একটা জায়গা। তারা যখন সেখানে গিয়ে পৌঁছায়, তারা দেখতে পায় যে সেখানে কোনো নৌকা নেই, হ্যাঁ রাসেল ভাই, সেখানে কোনো ভেলা বা ফেরি কিচ্ছু নেই। তারা অনেক ঘাবড়ে যায়, ঘাবড়ে যায় মানে যে এত রাত্রে, মানে গ্রামে রাত 10টা সাড়ে 10টা, মানে কিন্তু অনেক রাত, মানুষ 8টা 9টার সময় গ্রামে ঘুমিয়ে পড়ে। যাই হোক, সেখানে তারা যখনই গিয়ে দেখে যে ভেলা নাই, তারা তো মানে অনেক ভয় পায়, মানে একটা একটা জিনিস কি যে সেখানে অনেক ভয়ঙ্কর একটা জায়গা, সেখানে তোতার ভিটার, সেখানে এত রাত্রে তারা ভেলা পাচ্ছে না। যাই হোক, তারা একটু পরেই তারা উদ্বোধন করে যে পাশে একটা মানে কাফনের কাফন মুড়ানো একটা লাশ, মানে লাশটা দেখে তারা রীতিমতো মানে এতটা ভয় পায় যে তারা মানে চিল্লাবে যে অথবা দৌড়াবে, তার কোনো ভাষাই তারা খুঁজে পায় না, এরকম একটা অবস্থা। যাই হোক রাসেল ভাই, তারা সেই মুহূর্তে লক্ষ্য করে যে ফেরি, মানে ফেরি এসে তাদেরকে ডাকছে যে মামা চলেন পার করে দিই, হ্যাঁ এরকম একটা অবস্থা। কিন্তু তারা এখনই লক্ষ্য করলো যে তাদের ওই কোনো ফেরি ছিল না, যদি ফেরি থাকতো, মানে ফেরি যদি আসতো, তাহলে তারা তো অবশ্যই দেখতো, কারণ সেই সময় শীতকালও ছিল না যে কুয়াশার জন্য দেখা যাবে না, তারা লাইট মারলেই দূর থেকেই বোঝা যেত যে কেউ আসছে নাকি, পানির শব্দ পাইতো। কিন্তু রাসেল ভাই একটা কথা হলো যে মানে ফেরিটা যে এসে ঘাটের মধ্যে চাপছে, তাদের কোনো শব্দই পায় নাই, হুট করে ডাকছে মামা। যাই হোক, তারা ওই সময় মানে প্রাণ ফিরে পাওয়ার মতো একটা অবস্থা, তারা সেটা ভাবতেও পারে নাই যে ওই ফেরিটা আসলো, কোনো শব্দ হলো না এই টাইপের। যাই হোক, তারা যখন ওই লাশটার পাশে দাঁড়িয়েছিল, তখনই একটা মানুষ আসা মানেই যে আপনি বুঝতে পারছেন ওই সময় মানে একটা মানে মরুভূমিতে পাওয়ার মতো, হিরে পাওয়ার মতো। যাই হোক, যখনই তারা এটা বলে, ওই বলে যে আচ্ছা মামা চলেন তাহলে, তারপরে সরি রাসেল ভাই, তার আগে বলে যে এই যে মামা দেখেনি যে কফিনের মুড়ানো এই যে লাশটা, এই কাফনের কাপড়ে মুড়ানো এই লাশটা, এটা কে জায়গায় রেখে গেছে, কে বা মারা গেছে, কিছুই তো শুনলাম না। আমরা ইয়াতে আসলাম, ইয়া থেকে 7টার সময় আমরা কোচিং এ আসলাম। পরে বলে যে না মামা, এটা একটা অনেক দূরের একটা লোক মারা গেছে, আমি ফেরি দিয়ে তাকে পৌঁছানোর জন্য আসছি, যেহেতু আপনারা আসছেন আপনাদেরও নামিয়ে দেই, তারপরে আমরা এই ফেরি লাশ নিয়ে আমি তার বাসায় পৌঁছে দেব। যাই হোক রাসেল ভাই, তারা প্রথমে রাজি হয় না, বলে যে আমাদের আগে নামিয়ে দেন, তারপরে আপনি লাশটা নিয়ে যান। অনেক জোর জবরদস্তি করার পর রাসেল ভাই তারা লাশটার সাথে যেতে রাজি হয়, যেহেতু কোনো উপায় নেই। রাসেল ভাই একটা কথা বলে রাখি যে যখনই লাশটা নিয়ে তারা মাছ নদীতে যায়, মানে মাছ নদীতে যাওয়ার পর তারা লক্ষ্য করে যে আপনার ওই মাছিটা, মাছিটা তাদের সাথে কোনো কথা বলছে না। একটা বিষয় লক্ষ্য করবেন রাসেল ভাই, মানে একটা বিষয় বলে রাখি যে গ্রাম অঞ্চলের যে ফেরিওয়ালা অথবা কোনো ভুরাওয়ালা, এত রাত্রে আপনার যাওয়ার সময় দেখবেন যে অনেক রকমের গল্প করে, অনেক রকমের কথা বলে, কারণ ওই সময় একটা ভয়ের একটা মুহূর্ত সবার জন্যই। যাই হোক, সে মাঝিটা সব চুপ, একবারে চুপ, মানে পুরা রাস্তায় একদমই চুপ করে করে যাইতেছে। তখনই একটা সময় লক্ষ্য করে যে ওই মাঝিটা ওই লাশটার অনেক কাছাকাছি চলে আসে, তাই কিন্তু সে বইটা বাইতেছিল না, কিন্তু নৌকা চলতেছিল, হ্যাঁ মানে ফেরিটা, হ্যাঁ এসে মানে তাদের এরকম কোনো খেয়ালই ছিল না। হ্যাঁ, একসময় তারা লক্ষ্য করে যে মাঝিটা ওই কাপনের কাপনের যে মাথাটা আছে, মানে মাথা যে পাশে বাঁধা, ওইটা খুলতেছে। হ্যাঁ, খোলার পর আপনার তারা হয়তো প্রথমে ভাবছিল যে চেক করতেছে যে লাশটা ঠিক আছে নাকি, বা কত সময় মুখ দেখে না মানুষ মাথা খুলে, তারা প্রথমে সেটা ভাবে, তারা সেদিকে খেয়াল করে না। তাদের মধ্যে এমনি একটা ভয় কাজ করতেছিল ওই কফিনের যখন পাশেই, যাই হোক, রাসেল ভাই একটা সময় লক্ষ্য করে যে ওই মাসিটা ওই লাশটা খাচ্ছে, মানে আমি আপনি লক্ষ্য করেন যে তারা একটা সময় লক্ষ্য করলো যে মাসিটা লাশটা খাচ্ছে। তারা প্রথমে ওরকম বুঝতে পারে নাই যে কি করতেছে, তারপরে একটা সময় দেখে যে মাসিটা লাশটা খাচ্ছে, এবং উনি মনে করেন যে তারা এটা মানে প্রথমে তো আবছা অন্ধকারে সেটা লক্ষ্য করে, তারা তাদের তার দিকে লাইট মারে না, যখন এটা আন্দাজ করে, আন্দাজ করার পর তারা লাইট মারে মাঝিটার দিকে। আপনার লাইট মারার পর মনে করেন যে রাসেল ভাই যে জিনিস দেখে এটা তো কখনোই তাদের কল্পনারও বাইরে ছিল। যাই হোক, তারা দেখে যে মাঝিটা মনে করেন যে মুখ দিয়ে রক্ত লাল, আর তাদের মুখের আপনাদের যে দাঁতের দুই সাইডে দুইটা দাঁত আছে না, মানে চোক্কা দাঁত আমরা যেটা যেটাকে বলি, সেই দুটা দাঁত দিয়ে সে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। খাওয়ার পর মনে করেন যে তার চোখের যে মণিটা, চোখের মণিটা স্বাভাবিকভাবেই ছিল না, তার কোনো চোখই ছিল না, চোখটা অন্ধকার ছিল তাদের লাইটের আলোতে, যেটা ব্যাখ্যা। তারপর মনে করেন যে এটা দেখার পর তারা সেখান থেকেই লাভ দেয়, লাভ দিয়ে মানে জীবন মরণ বাঁচার জন্য তারা কেমনে যে সেখান থেকে বেঁচে একটা ঘাটের মধ্যে যেয়ে পৌঁছায়। যাই হোক, রাসেল ভাই একটা কোন একটা পারে যে হয়তো বা তারা অজ্ঞান হয়ে পড়ে থাকে। পড়ে থাকার পর একটা সকালে আমাদের পাশের এলাকার একটা মাঝি তাদেরকে উদ্ধার করে, উদ্ধার করে মানে তাদেরকে দেখতে পায়, এবং ও দেখতে পর চিনে যায় মানে মাঝি কোন মাঝি দেখতে পায় যে ওই মাঝিটাই, মানে সেটা আমি আপনি বলতে পারেন যে তারা রাত্রে যে মাঝিটার নৌকায় ছিল সেই মাঝিটার রূপেই হয়তোবা ওই দুষ্ট জিন বা যেটাই বলি পিচার সেটা এসেছিল। ওই মাঝিটা তাদেরকে অবশ্যই চেনে, কারণ প্রতিনিয়তই তারা ওই তার মানে ফেরিতেই বার হয়। যাই হোক, রাসেল ভাই তারপরে তারা ওই তাকে নিয়ে তাদের বাসায় পৌঁছে দেয়। পৌঁছে দেওয়ার পর কি হয়, রাসেল ভাই তারা একদিন পর তাদের জ্ঞান ফেরে, তাদের জ্ঞান সবাই ভাবছিল যে তারা হয়তো বা মারা গেছে। হ্যাঁ, রাসেল ভাই অনেক শোকান্না শুরু হয়ে যায়। আমিও তখন এই ঘটনাটা শুনে আমিও তখন বাসায় যাই তাদের দেখতে। হ্যাঁ, যাই হোক, রাসেল ভাই ওই চাচাতো ভাই দুই দিন পর জ্ঞান ফেরে, তার জ্ঞান ফেরার পর সে প্রায় এক সপ্তাহ কথা বলতে পারে না, জাস্ট তাকিয়েই থাকে, এরকম একটা অবস্থায় এত শক খায়। যাই হোক, এক সময় যখন তারা পুরোপুরি জ্ঞান ফেরে সুস্থ হয়, সুস্থ হওয়ার পর তাদের কাছ থেকে ঘটনাটা শোনা হয়, ঘটনাটা তারা বলে। ঘটনাটা বলার পর তারা ওই মাঝিকে ডাকে, তাদের বাসার লোক। ঘটনাটা তারা বিশ্বাস করে, কারণ ওই যে ভিটাটার কথা বললাম আসলে ওই ভিটাটায় অনেকেই এর আগে অনেক কিছুই দেখছে, অনেক ঘটনা আছে ওই ভিটাকে ঘিরে। আপনি খেয়াল, আপনি ওই কি ভিটাটা আপনার 200-300 বছর আগের ভিটা, আমার বাপ দাদা তারও দাদা থেকে ওই ভিটাটার অনেক ঘটনা রয়ে আসছে। ওই ভিটাটার যে গাছগুলো আছে সেটা কেউ সেটা কখনো কাটারও সাহস পায় না, বা সেই ভিটায় যে কেউ বসবাস করবে এটাই, কারণ ওই ভিটার মালিক এখনো বেঁচে নাই, ওই ভিটা দখল নেওয়ারও কারো কখনো চিন্তা আসে না। যাই হোক, রাসেল ভাই তখন আমার ওই তার ওই আমার ওই চাচাতো ভাইয়ের যে আত্মীয় স্বজনরা ওই মাসিকে ডাকে, একদিন ডাকার পর বলে যে তুমি যে ওকে উদ্ধার করার পর ওই রাত্রে যে ঘটনাটা যে শুনে যে ওই মাসি ছিল, পরে বলে যে না আমি তো সেদিন আমার বোনের বাড়ি গেছিলাম, মানে ওই মাসিটা নাকি ফেরি ওই ফেরি সেল রেখে ওই ওর বোনের বাড়ি গেছিল, বোনের বাড়ি যাওয়ার আগে ওর যে ছোট ভাই ওই ছোট ভাইরে ফেরির দায়িত্ব দিয়ে গেছিল। ফেরির দায়িত্ব দিয়ে যাওয়ার পর আপনার মনে করেন যে ওই ছোট ভাই তো 10টার আগেই বাসায় চলে যায়, কিন্তু স্বাভাবিকভাবে মাঝে 10টার পর পর্যন্তও থাকতো, কিন্তু সেদিন তারা 10টার আগেই বাসায় চলে যায় ফেরি। তারপরেই মনে করেন যে এই ঘটনাটা ঘটে ওনাদের সাথে। রাসেল ভাই তারপরে তাকে হুজুর দেখানো হয়, হুজুর দেখিয়ে পানি পড়া ওর যত রকমের চিকিৎসা আছে সব করানো হয়, তারপরেও তাদের ভয় কাটে না, ধরা যায় তার। তারপরে মনে করেন যে হুজুরের বৈশিষ্ট্য মতে যে ওই ভিটার মধ্যে কিছু দুষ্টজিন থাকতো, দুষ্ট মানে দুষ্টজিনগুলো ওদের উপর মানে নজর রাখছিল, তাদের কোনোই দোষ ছিল না আমার ওই তাদের তাদের ইচ্ছা ছিল যে তাদের ভয় দেখাবে, অনেক মারাত্মক একটা ভয়, যেহেতু তারা সবসময় তিনজন থাকতো, তিনজন থাকার কারণে সেই সুযোগটা সে পাইতো না। সেদিন সুযোগটা পায়, কারণ সেদিন ওই মাঝিটাও ছিল না, তারপরে তাদের মধ্যেও মাত্র দুজন ছিল, যার কারণে অনেক বড় একটা সুযোগ পায়। সুযোগ পাওয়ার পরে আপনার মনে করেন যে তাদেরকে এইভাবে অনেক মারাত্মকভাবে ভয় দেখায়। যাই হোক, রাসেল ভাই এটাই ছিল ঘটনা। ঘটনাটা আমি আমাদের এলাকায় একটা প্রচলিত একটা ঘটনা, ঘটনাটা সবাই জানে, যেহেতু একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল। তারপরে আমি ভাইয়ের কাছ থেকে অনেক ভালোভাবে শুনছি। তারপরে তারা কোচিং তো আর করে না। আমি তো লুজিং বাড়ি থেকে কোচিং শেষ করে পরীক্ষা দিয়ে তারপরে ইয়াতে গেছি। যাই হোক, ওই ভাইটা এখন বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরিতে নিযুক্ত আছে, আমি পরিচয় দিচ্ছি না কারো। যাই হোক, আশা করি আপনার ঘটনাটা ভালো লাগবে, আর ঘটনাটা সত্যতা আমি বলতে পারি 100%, কারণ ঘটনাটা অনেক ভালোই সারা আমাদের গ্রামে সবাই প্রায় জানে। আমি এখন যেহেতু আমি আমাদের গ্রামে নেই, বর্তমানে আমি রংপুরে বর্তমানে অধ্যয়নরত আছি, রংপুর, সেজন্য আমি আমাদের ওই তোতার ভিটার ছবিটা আপনাকে পাঠাতে পারছি না। কিন্তু আমাদের এলাকার ওই ওই জায়গাটা, ওই নদী আর ওই তোতার ভিটার ছবি আমি অবশ্যই আপনাকে পোস্ট করবো সময় করে আপনার ইমেইলে। এই ছিল রাসেল ভাই ঘটনা, আশা করি আপনার ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই সবাইকে শোনাবেন। এবং ওই তোতার ভিটার সম্পর্কিত আরও যত ঘটনা আছে অবশ্যই আমি আপনাকে শেয়ার করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
একটা স্টোরি রয়েছে যেটা একটা ইমেল, সেই ইমেলটা আমি এখন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ইমেইলে যাওয়া যাক।
যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, স্টুডিওতে এসে শেয়ার করা সম্ভব না বলে আমি চাই আপনি আমার ঘটনাটা পড়ে শুনুন। আমার বয়স তখন 22 বছর, আমি বর্তমানে গ্রাজুয়েশন করছি, ফার্স্ট ইয়ারে পড়ছি রাজশাহী সরকারি কামরুজ্জামান ডিগ্রি কলেজ। সেই 2013 থেকে আপনার অনেক বড় ফ্যান আমি। যেখানে ভূতের ভয় সেখানেই ভূত এফএম শুরু হয় বলে আমি মনে করতাম, আর যখন ভূত এফএম এর কথা উঠত তখন ভেসে আসা সেই রাত 11:59 বলা মানুষটাই আপনি রাসেল ভাই। এখন অনেক মিস করি আপনাকে, মিস করি সেই সময়টাকে। যখন শুনলাম শোটা বন্ধ হয়ে গেল মনে মনে অনেক কষ্ট পেয়েছিলাম। যাই হোক, আমি আনন্দিত যে আপনি আপনার নতুন শো শুরু করেছেন, আবার সেই চেনা মানুষটার গলায় ভূত ডট কম শোনার মজাই আলাদা। হোক না নতুন শো, কিন্তু মানুষটা তো সেই আছে, আমাদের সবার প্রিয় রাসেল ভাই। আমি জিজ্ঞাসা করব না আপনি কেমন আছেন, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলেই আছেন। তো আমার এতদিনের সেই স্বপ্ন ভূত এফএম থেকে শুরু করে আজ ভূত ডট কম একটা ঘটনা পাঠাবার, সত্যি বলতে আমার ঘটনা শুনতে অনেক ভালো লাগে। যদি ঘটনা পাঠাই সবাই কি বলবে না বলবে, ঘটনা সিলেক্ট হবে কি হবে না, আমি লেখালেখি করি না বলে এতদিন ঘটনা পাঠানো হয়নি। তবে আজ একটা ঘটনা কালেক্ট করে নিয়ে এসেছি, ঘটনাটি সত্যি 100%, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার নাম মোহাম্মদ ইমন চৌধুরী বনি, ঠিকানা রাজশাহী জেলার হেতেমখাড় এলাকায় আমি বাস করি। ঘটনাটি আমার না, আমার বন্ধুর মায়ের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, তাই আমি আমার মায়ের মতো করে বলার চেষ্টা করছি। যদি ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, লেখালেখির কোনো অভিজ্ঞতা নাই, অগোছালো লেখা, একটু পরেই বুঝতে পারবেন। ঘটনাটি রাজশাহী ছেড়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার কোনো এক গ্রামের ঘটনা, সঙ্গত কারণে গ্রামের নামটা বলছি না। সময়টা 1985, আমার আম্মুর বয়স তখন 14-15 হবে। বলে রাখা ভালো, আমার আম্মু আম কোড়াতে অনেক পছন্দ করত। আমার আম্মুর অতি পরিচিত বান্ধবী ছিল বলতে গেলে, আমার আম্মুর সব জায়গায় ওঠা বসা থেকে শুরু করে সেই আর কি, মানে এক কথায় ছোটবেলার বান্ধবী, তার নাম ছিল লাইদি। ঘটনাটা মূলত লাইলিকে নিয়ে। রাসেল ভাই, এই সময়টা ছিল বৈশাখের সময় গ্রামে, কিন্তু এই সময় অনেক মজা লেগেই থাকে। ঝড়ের সময় ছোট ছেলেমেয়েরা অনেক শখ করে আম কুড়ায়। আমি সরাসরি ঘটনার দিকে চলে যাই, যেহেতু বলেছিলাম লাইলি আম্মুর সঙ্গী ছিলেন, আম্মুর মতোই আম কুড়াতে অনেক পারদর্শী ছিলেন। উনি সবার আগে আম কুড়াতে যেতেন, এই ব্যাপারে আম্মু মানতে পারত না বটে, কিন্তু এটা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকত, হিংসা হিংসিত ছিলই। বলে রাখা ভালো যে আমবাগানে আম্মু আর আম্মুর লাইলি সেই বান্ধবী আম কুড়াতে যেত। আগে থেকে অনেক লোকমুখে শোনা যেত যে সেই আমবাগানে রাতে জিনেরা দল বেঁধে চলাচল করে, আর অনেক নাকি সেখানে গুম হবার ঘটনা রয়েছে, অনেকেই গুম হয়ে যেত তারপরে হদিস মিলত না। আম্মুরা এই সমস্ত বিশ্বাস তো দূরের কথা, এগুলো নিয়ে ভাবত না, ভয়ও পেত না, যেহেতু ছোট বয়সের মজাটাই আলাদা এবং লাইলি আম্মুর মধ্যে আম কুড়ানো নিয়ে অনেক রেশারেশি। এক রাতের ঘটনা, আগের রাতে অনেক ঝড় বৃষ্টি হয়েছিল, তো পরের দিন আম্মু আর তার বান্ধবী ফজর হবার একটু আগে আমবাগানের দিকে চলে গিয়েছিলেন। তারপর এক পর্যায়ে অবাক হয়ে যায়, তারা দেখে যে লাইলি সেই বাগানে আম কুড়াচ্ছে। প্রতিদিনের মতো সে তার বাবার চাদর গায়ে দিয়ে আম কুড়াতে এসেছিল। আম্মু তাকে আওয়াজ দেয়, বলে তুই সবসময় আমার আগে চলে আসিস। আম্মু কিছু কম আম পেয়েছিল, এই নিয়ে আম্মু অনেক অভিমান করেছিল সেদিন। সে লাইলিকে এক পর্যায়ে জিজ্ঞেস করে, লাইলি তুই কয়টা আম পেয়েছিস দেখা, কিন্তু লাইলি কোনো উত্তর দিচ্ছিলেন না। আম্মু আবার জিজ্ঞাসা করেন, তুই তো অনেক আম কুড়িয়েছিস, আমাকে কিছু দে, আমি একটাও পাইনি। এক পর্যায়ে আম্মু চিন্তা করে যে তাকে জড়িয়ে ধরে কিছু আম নেবে। রাসেল ভাই, আমার আম্মু এক পর্যায়ে তাকে জড়িয়ে ধরে এবং ধস্তাধস্তি শুরু হয়। আম্মুর জেদ কাজ করে, আমগুলো দেখেই এভাবে জোড়াজুড়ি শুরু করে। এক পর্যায়ে আম্মু যখন তাকে ধরতে যাচ্ছিল, হঠাৎ সে চোখের নিমেষেই হাওয়ায় মিশে যায়, মানে একটা জলজ্যান্ত মানুষ হঠাৎ করেই গায়েব হয়ে যায়। স্বাভাবিকভাবেই এটা একটা অবাক করা বিষয়, তো আম্মুর মধ্যে তখন ভয় কাজ করে, সে দৌড়ে বাসায় চলে আসে এবং কাউকে না জানিয়ে শুয়ে পড়ে। পরদিন সকালে সেই লাইলির বাসায় যায় আম্মু এবং আম্মু জিজ্ঞেস করে, তুই কাল রাতে আম কুড়াতে গিয়েছিলি? সে বলে শারীরিকভাবে সে অসুস্থ, সেই জন্য সে আম কুড়াতে যেতে পারেনি। এরপর আম্মু অস্বাভাবিক জ্বর আসে, ধীরে ধীরে অসুস্থতা বাড়তে থাকে এবং বাড়িতে আমার নানা নানু সবাই আম্মুকে নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়ে। তারপর নানারা সবকিছু তার কাছ থেকে শুনে একটা পর্যায়ে এবং কবিরাজ নিয়ে আসে, এলাকায় তাকে পুজো কবিরাজ বলে সবাই চেনে এবং তাকেই নিয়ে আসা হয়। সমস্ত ঘটনা তাকে জানানো হয়। কবিরাজ কাছে এসে আম্মুকে অনেক কিছুই বলেন এবং তার অসুস্থতার কারণ কেন এরকম হয়েছে এই সমস্ত জিজ্ঞেস করতেই তিনি নিশ্চুপ হয়ে যান এবং বিস্তারিতভাবে কবিরাজ একসময় জানান তার জিন হাজির করার মাধ্যমে। এবং বলে রাখা ভালো, আম্মুর শরীরে প্রচুর জ্বর ছিল, ঠিক মতো আম্মু খেতে পারছিল না, কথাও বলতে পারছিল না। এরপর কবিরাজ তার জিন দ্বারা জানতে পারে যে আম্মু যখন তার প্রিয় বান্ধবী লাইলি ভেবে তার সাথে জোড়াজুড়ি করছিল, ধস্তাধস্তি করছিল, সেটি আর কেউ নয়, সেটি ছিল একটি জিন। এবং জিনটা তাকে যত এড়িয়ে যাচ্ছিল ততই আম্মু জিনটাকে জোরে চেপে ধরতে চাচ্ছিল, তাতেই এক পর্যায়ে জিনটা বিরক্ত হয়ে চলে যায়। এরপর আম্মু দৌড়ে বাসায় ফেরার সময় সেই জিনের সাথে চলাচল করা কিছু জিন আম্মুর পিছু নিয়েছিল, যেহেতু ফজরের আজান দিয়ে দেয় এবং তারা কোনো ক্ষতি করতে পারে না, তারা আম্মুর শরীরে প্রবেশ করে এবং আম্মু এতে অসুস্থ হয়ে পড়ে। রিচুয়াল দ্বারা সেই জিনগুলোকে হাজির করা হয়। যখন কবিরাজ আম্মুর দেহে থাকা জিনগুলোকে হাজির করে, তখন নানি বাসার সবাই দেখতে পায় এক অস্বাভাবিক চিত্র। যেহেতু আগেই বলেছিলাম আম্মু কথা বলতে পারছিলেন না, কিন্তু তার চোখ লাল হয়ে যায় এবং এক পর্যায়ে ভিন্ন ভিন্ন গলায়, যেমন ছেলে মেয়ে কখনো এক এক রকম গলায় সে কথা বলতে শুরু করে এবং তাদেরকে বলে আম্মুকে ছেড়ে দেওয়ার জন্য। কবিরাজ কবিরাজ আবার তাদের একটা সুযোগ দেন, জিনগুলো আম্মুকে ছেড়ে যাওয়ার জন্য বা ত্যাগ করার জন্য কিছুতেই রাজি ছিল না। কিছু মন্ত্র টানা করে সে ঝাড়ফুঁক দিয়ে কিছুতেই যখন লাভ হচ্ছিল, তখন কবিরাজ জানতে পারে যে আমাদের ঘরে একটা জান দিতে হবে। আমরা কারণ জানতে চাইলে কবিরাজ জানান যে এদিকে যখন ঝাড়ফুঁক চলছে তখন জিনদের দিক থেকেও তারা প্রতিরোধ করছে, যার কারণে কাজ হচ্ছিল না। এবং আম্মুর কাছে নাকি মোট 6টা জিন আছে। কবিরাজ বলে তাদের মধ্যে 4টা মুসলিম, 2টা হিন্দু, যার মধ্যে 5 জন পুরুষ এবং 1 জন মহিলা। এবং তারা আম্মুকে তাদের রাজ্যে নিয়ে যেতে চায়। আম্মু নাকি অনেক সাহসী এবং শক্তিশালী, যার জন্য সেখানে নিয়ে আম্মুকে দিয়ে তারা তাদের খেদমতে রাখতে চায়। আরও বলে আমি তাদেরকে বিভিন্নভাবে রাজি করানোর চেষ্টা করেছে কিন্তু তারা কোনোভাবেই রাজি হচ্ছে না। এই বলে কবিরাজ চলে যায়। নানারা চিন্তায় পড়ে যায়, পুরো এলাকায় খবর ছড়িয়ে পড়ে, কি হবে কিছুই ভেবে পাচ্ছে না কেউ। আম্মু রীতিমতো সুস্থ হচ্ছিল আবার অসুস্থ হচ্ছিল, এরকম একটা অবস্থা। একদিন সকালবেলা বাসায় আমার আম্মুর দূরের এক বান্ধবীর আগমন হয়। বলে রাখি আম্মুর 3 বান্ধবী ছিল, লাইলি, দিশা এবং আম্মু। ছোটবেলা থেকেই তারা এক গ্রামে মানুষ। তিশা যে ছিল তার পড়াশোনার জন্য গ্রাম ছেড়ে চলে যেতে হয়েছিল। সঙ্গত কারণে আমি সেই জায়গার নাম বলছি না যে কোথায় তিশা ছিলেন। তিশা কিন্তু আম্মুর রোজ খোঁজ খবর রাখতেন এবং তাদেরকে সবকিছু খুলে বলে। তখন তিশা আন্টি আম্মুর এবং আব্বুর দূরের এক হুজুরের কাছে খবর নেন এবং অনেক বড় পীর তিনি, এবং তিনি সেই অঞ্চলে একটা দরগায় থাকেন। সেই দুষ্টু জিন পরীর আসর থেকে মানুষকে তিনি ছাড়াতে পারেন এবং নানাদেরকে এই ব্যাপারে তিশা সবকিছুই জানান এবং সেই শিবপীরের কথা বলতে থাকেন। সেই পীর চার দিন পরে আসবেন এবং তাকে নিয়ে আসার ব্যবস্থা করা হবে। এর মধ্যে দুই দিনের দিন সকালবেলা আম্মুকে হঠাৎ বাসায় পাওয়া যাচ্ছে না। গ্রামের সবাই মিলে খোঁজাখুঁজি করার পর আম্মুকে যখন পাওয়া যাচ্ছিল না, পরে এলাকার একজন খবর দেয় আম বাগানে কোনো এক আম গাছের নিচে বসে আম্মু নাকি আম খাচ্ছিল। নানুরা সবাই মিলে গিয়ে দেখে সেই দৃশ্য, গাছের নিচে বসে আম খাচ্ছে। পরে আম্মুকে সবাই নানুদের বাসায় নিয়ে আসে। সবার ভাষ্যমতে আম্মুকে নাকি আনাই যাচ্ছিল না চার পাঁচজন মিলে। এভাবে নানুরা দোয়া দুরুদ যা কিছু জানত সবকিছু পড়ে যায় এবং আম্মু একটা পর্যায়ে স্বাভাবিক হয় এবং সবাই ঘুমিয়ে পড়ে। তারপরে আম্মুকে প্রশ্ন করা হয় কি হয়েছিল, কোথায় গিয়েছিলে। যখন ঘুম থেকে ওঠার পরে জিজ্ঞেস করা হয়, আম্মু শুধুমাত্র একটা কথাই বলতে পারে যে লাইলি অর্থাৎ তার বান্ধবী আম কুড়াবে বলে নাকি তাকে ডেকে নিয়ে গেছে। এরপর নানুরা ঠিক করে বাসায় তালা বন্ধ করে রাখবে, আম্মুকে কোনো এক রুমে তাকে বন্দি করে রাখা হয় এবং কুজো কবিরাজ কিছু জিনকে রেখেছিল আমাদের বাসার চারপাশে পাহারা দেবার জন্য। নানুরা যখন রাতের কোনো সময় বাইরে যেত তখন দেখতে পেত আগুনের গোলা আমাদের বাসার চারপাশে ঘোরাফেরা করছে। আসল ঘটনা এখান থেকে শুরু। আমি আমার আম্মুর মুখে শুনেছি, রীতিমতো অবাক হয়েছি এবং ফজরের সময় নানুর ভাষ্যমতে চারটায় সেই উজুর পীরকে নিয়ে তিশার আব্বু হাজির হন। আমরা সবাই তাকে বসতে দিই। পীর সাহেব প্রথমে আমার আম্মুকে ডেকে আনতে বলেন। এক পর্যায়ে তিনি নানুদের উঠোনে একটি গোল বৃত্ত আঁকেন এবং তিনি বৃত্তের মধ্যে তার সমস্ত সরঞ্জাম রাখেন। তার মধ্যে ছিল একটি পানি ভর্তি কাঁসার গ্লাস, তার মধ্যে একটি তামার কয়েন রাখা হয়েছিল। একটা অবাক করা বিষয় হলো সামনে নানুরা সবাই দেখতে পায় পানি ভর্তি গ্লাস যেখানে কয়েন ভাসমান ডুবছিল না, ভেসেই ছিল এবং সেই একটা মাঝামাঝি অবস্থানে একসময় সেই কয়েনটি চলে আসে। আম্মুকে আনা হয়। যথারীতি সেই হুজুর এবং আম্মু দুজনে বৃত্তের মধ্যে অবস্থান করে। এবার হুজুর সেই জিনগুলোকে আম্মুর দেহে হাজির করায় এবং কিছু পানি আম্মুর গায়ে ছিটিয়ে দেয়। তারপর আম্মু সেই আগের মতো লাল চোখ হয়ে আসে তার এবং আম্মু কখনো পুরুষ কখনো নারী মিশ্রিত কণ্ঠে কথা বলতে শুরু করে। হুজুর অর্থাৎ পীর সাহেব সেই জিনগুলোকে বলে এই পানিতে থাকা তামার কয়েনটা ধরে তুলতে, কিন্তু জিনগুলো কিছুতে রাজি হচ্ছিল না। পরে হুজুর তার কাছে থাকা কিছু পানি দ্বারা আমার আম্মুর শরীরে ছিটিয়ে দেয় এবং পরে আম্মুর চোখ আবারও লাল হয়ে যায় এবং সেই বৃত্তের মধ্যে যা হবার হচ্ছিল এভাবে হুজুর পীর চেষ্টা চালিয়ে যেতে থাকেন। জিনগুলো কিছুতেই হুজুরের কথা শুনছিল না। এভাবে সকাল পেরিয়ে বিকেল হয়ে যায়। সন্ধ্যার আগ মুহূর্তে আম্মুর দেহে থাকা জিনগুলো মুখ খোলে এবং তারা কি বলে সেটা আমরা একটু শুনি। আমি আগেই বলেছিলাম ছয়টি জিন ছিল এবং তার মধ্যে একটি মেয়ে জিন ছিল। মেয়ের গলায় বলে, সেই মেয়েটি বলে যে আমি তাকে দেখে শুনে রেখেছি দুই মাস থেকে। আমরা তাকে খুব ভালোবাসি, পছন্দ করি। আমার পাঁচ ছেলের মধ্যে বড় ছেলের সাথে তার বিয়ে দিতে চাই। আমি আমার বড় ছেলের জন্য তাকে পছন্দ করেছি। আপনি এই মেয়ে আমাদের হাতে তুলে দিন, আমি তাকে আমার রাজ্যে নিয়ে সুখে শান্তিতে রাখব। পরে বড় ছেলের পছন্দ হয় এবং আমি আমার মত বদলাই। আমি তাকে আমাদের রাজ্যের কবিরাজ বানাবো এবং খেদমত করার জন্য, কিন্তু আমার বড় ছেলের পছন্দ না হয় আমি সিদ্ধান্ত পরিবর্তন করেছি। এরপরে হুজুর পীর বলে, আমি ওকে তোদের হাতে তুলে দেব না। একটা কুমারী মেয়ে বিয়ের বয়স হয়েছে এবং বাবা মা তাকে নিয়ে কত স্বপ্ন দেখছে, এই অবস্থায় একটি মেয়েকে তুলে যেতে পারবি না। হুজুরকে তারা বোঝানোর চেষ্টা করে, হুজুর বুঝায় মেয়ে জিনটা একটা পর্যায়ে বলে, ঠিক আছে যেহেতু আমার কোনো মেয়ে নেই, চারটাই ছেলে, তাই মায়ের দিকে তাকিয়ে আমি এই মেয়েকে ছেড়ে দিচ্ছি। তবে যেহেতু ওর ওপরে আমার অনেক মায়া জন্মে গেছে, আমি তার কাছে আসবো না, কিন্তু দূর থেকে আমি তার খেয়াল রাখবো নিজের মেয়ের মতো করে। এরপর অস্বাভাবিকভাবে আম্মু মাটিতে লুটিয়ে পড়ে। পরে নানুরা হুজুরের পরামর্শে তাকে ঘিরে নিয়ে যায়। কিছু ঝাড়পুক তাবিজ দিয়ে তাকে পরিয়ে রাখা হয় এবং অবাক করা বিষয় হলো সেই পাত্রে থাকা তামার কয়েনটা পানিতে ডুবে যায়। যেই কয়েন ভেসে থেকেছিল সেটা ডুবে গিয়ে এটাই প্রমাণ করে যে বিপদ কেটে গেছে। আজ 37টা বছর গেছে, আমার বন্ধু সে নাকি এখনো আমার আম্মুকে একা একা কারোর সাথে কথা বলতে দেখে। সে জিজ্ঞেস করে, আম্মু কার সাথে কথা বলছ? আম্মু কোনো উত্তর দেয় না। আশা করছি ঘটনাটি সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের এখানে বানানের অনেক ঝামেলা, যার কারণে পড়তে অনেক সময় সমস্যা হয়ে যায়। আমাদের এই অপারগতা ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মোহাম্মদ আশিক ইকবাল চঞ্চল বলছি সাতক্ষীরা থেকে। আমি বলে রাখা ভালো, আমি ভোট ডট কম এর অনেক বড় একজন ফ্যান। 2015 থেকে আমি আপনাকে শুনছি। ঘটনা পাঠাতে চাই, কিন্তু পাঠানোর মতো ঘটনা ছিল না বলে আমি এতদিন কোনো ঘটনা পাঠাতে পারিনি। আমি একজন ডিপ্লোমা স্টুডেন্ট, আমার পক্ষে স্টুডিওতে আসা সম্ভব না এবং লিখেও ঘটনা পাঠানো সম্ভব না, কারণ পড়াশোনা নিয়ে বেশিরভাগ সময় ব্যস্ত থাকি। তাই হচ্ছে অডিও ক্লিপের মাধ্যমে পাঠালাম। আমার ঘটনাটা ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ রইল। ঘটনাটা আমার বড় মামাকে নিয়ে। ঘটনাটা যে সময় ঘটে, সময়টা ছিল 1998 সালের বর্ষাকালের যে কোনো একটা সময়। ঘটনাটা আমি আমার মা, আমার নানা ও নানির কাছ থেকে শুনেছি। বলে রাখা ভালো, আমার আম্মু ছিল আমার নানা নানির সন্তান। ঘটনাটা যেদিন ঘটে সেদিন রাতে আমার নানা নানি, আমার বড় মামা, আমার আম্মু, আমার ছোট মামা, এনারা সবাই রাত্রে ঘুমাচ্ছিলেন। আমার নানি আর আমার আম্মু ঘুমাচ্ছিলেন এক ঘরে, আর হচ্ছে বড় মামা, ছোট মামা আর আমার নানা ঘুমাচ্ছিল আর এক ঘরে। হঠাৎ করে রাতের কিছুটা সময়, মানে মধ্যরাত হওয়ার পরে দেখা যায় যে আমার নানার পাশে, আমার নানাই বুঝতে পারে যে নানার পাশে বড় মামা নেই। সে সময় নানা ঘুম থেকে উঠে সবাইকে ডাকাডাকি করে। ডাকাডাকি করার পরে বড় মামাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথাও খুঁজে পাওয়া যায়। তারপরে হচ্ছে কোথাও খুঁজে, অনেক জায়গায় খোঁজাখুঁজি করা হয়, খুঁজে পাওয়া যায় না। ফজরের আজানের পরে যে সময় সকাল হয়, সেই সময় হচ্ছে বড় মামাকে পাওয়া যায় নদীর ধারে। নদীর ধারে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। নদীর ধার থেকে বড় মামাকে বাসায় এনে বড় মামার জ্ঞান ফেরানো হয় এবং বড় মামাকে জানানো হয়, মানে বড় মামাকে বলা হয় যে সে সারারাত কোথায় ছিল। তা সে কিছুই বলতে পারে না। বলে রাখা ভালো, ঘটনাটা যে সময় ঘটে সেই সময় আমার বড় মামার বয়স ছিল 10 বছর। পরে আমার নানা নানি এলাকার মসজিদের ইমামের কাছে বড় মামাকে নিয়ে যায়। এবার ইমাম সাহেব আমার মামাকে দেখে বলেন যে এর উপরে খারাপ কিছু একটা আসর করেছে, আপনারা দয়া করে বড় একজন আলেমের ঠিকানা উনি দিয়ে দেন সেই আলেমের কাছে যেতে। এইবার যেহেতু আমার নানা নানি যে গ্রামে থাকতেন, গ্রাম থেকে আলেমের গ্রামের দূরত্ব একটু বেশি দূরে ছিল, তাই সেদিনকে আর যাওয়া সম্ভব হয়নি। তার দুই দিন পরে তারা হচ্ছে আলেমের কাছে যান। তারা আলেমের কাছে যাওয়ার আগে এই দুই দিনের ভিতরে ঘটে যায় এক লোমহর্ষক ঘটনা, যার সম্মুখীন তারা কেউ, মানে যে ঘটনার সম্মুখীন মানুষ হতে চায় না, কিন্তু পরিস্থিতির বশবর্তী হয়ে যেতে হয়। সেদিন রাতে আবার সবাই একসাথে ঘুমিয়েছিল। ঘুমিয়ে থাকার পরে রাতে একটা সময় আমার বড় মামাকে আবার খুঁজে পাওয়া যায় না। অনেক খোঁজাখুঁজি করা হয়, খুঁজে মোটে পাওয়াই যায় না। তারপরে সকাল হয়, সকাল হলে ইমাম সাহেবকে আনা হয়। ইমাম সাহেব বলেন কি যে তিনি যে আলেমের ঠিকানা দিয়েছিলেন সেই আলেমের সাথে যোগাযোগ করতে। তারপর আলেমকেও আনা হয়। আলেমকে আনলে আলেম তার এক জিনের মাধ্যমে বলেন যে বড় মামাকে পরীতে আসর করেছে। পরীরা তিন বোন, তার ভিতরে ছোট বোনের আমার বড় মামাকে খুবই পছন্দ হয়েছে, তাই তারা বড় মামাকে চায়। তখন আমার নানা নানি জানতে চান যে তারা তাদের সন্তান, মানে বড় মামাকে কখন ফিরে পাবে। সে সময় আলেম তা জেনের মাধ্যমে জেনে বলেন যে আপাতত জেনেরা তাকে নিয়ে তাদের কাছে রাখবে না, তারা ঠিকই ফিরিয়ে দেবেন। এইবার এইভাবে হচ্ছে আপনার প্রায় দুই দিন কেটে যায়। দুই দিন কেটে যাওয়ার পরে বড় মামাকে আবার সেই অবস্থায় নদীর ধারে পাওয়া যায়। সেই সময় বড় মামা অজ্ঞান ছিল। তারপরে বড় মামার কাছে জিজ্ঞাসা করা হয় যে সে কোথায় ছিল, কি বৃত্তান্ত, সে কিছুই বলতে পারে না। তারপরে আলেমের মাধ্যমে বাড়ি বন্ধ করে নেওয়া হয়। বাড়ি বন্ধ করার পরে হচ্ছে তারা আমার নানা নানিকে স্বপ্ন দেখায় যে তারা যদি তাদের বড় সন্তানকে পরিদের কাছে না দেয় তাহলে তাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। এবার আমার নানা নানি পুনরায় আবার হচ্ছে আলেমের কাছে যান। যাওয়ার পরে আলেম 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 বলেন কি যে আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ুন, আর আপনাদের বড় সন্তানকে যত দ্রুত সম্ভব মাদ্রাসায় সে ভর্তি করে দিয়ে আসেন, তাকে কোরআনে তাকে আরবি লাইনে পড়ান, দেন হচ্ছে আপনারা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। আলহামদুলিল্লাহ রাসেল ভাই, তারপরে হচ্ছে আর কোনো সমস্যা আমার মামার সাথে হয়নি। এটাই ছিল ঘটনা, জানি না কিভাবে কি বলতে পেরেছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমার বসিয়ে কথা বলার অভ্যেস আসলে নাই, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।
থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের পরবর্তী ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরকে গোলাম নবী, এবং এই অডিও ক্লিপটি আমরা শুনব। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাওয়া যাক।
You never were alone. Juju আসছে। You are not alone.
আমি শুধু তোমার সাথেই থাকতে চাই।
Not alone.
লুকোচুরি
খুবই ধার্মিক মানুষ উনি। আমি ওনার সাথে অফিসের কাজে বাইরে যাচ্ছিলাম, কোনো কারণে রাসেল ভাই আপনার সাথে আমার ফোনে কথা বলছিল। তখন উনি ফোনের সাইড থেকে শব্দ শুনে বললেন, আপনি কার সাথে কথা বলছেন? পরিচিত কণ্ঠস্বর মনে হল। আমি বললাম, আপনার নাম? উনি চিনে ফেললেন। তখন আমি ওনাকে আমার ভূত ডট কম এর সাথে সম্পৃক্ততার কথা বলি। উনি তখন জানান ওনার কাছে কিছু ঘটনা আছে। এরপরে উনি ঘটনাটি শেয়ার করেন। এটি কুষ্টিয়া জেলার কুমারখালী নামক স্থানের একটি ঘটনা, আজ থেকে 22-23 বছর আগে ঘটে। উনি যেভাবে আমাকে ঘটনাটি বলেছেন, আমার বড় ভাই বিয়ে করেছিলেন তখন, আর স্ত্রীকে মানে আমার ভাবিকে আমাদের বাড়িতে নিয়ে আসা হয়। আমাদের বাড়িতে আনার কয়েকদিন পর তিনি বাড়ি থেকে একটু দূরে বিকেলে ধরা যায় প্রায় সন্ধ্যার দিকে একটু হাঁটতে বের হয়েছিলেন। হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গিয়েছিলেন, নতুন বিয়ে হয়েছে তাই একটু শ্বশুর বাড়ি ঘুরে দেখা আর কি। তো বোকামি যেটা করেছিলেন সাথে কাউকে নিয়ে যাননি। যে জায়গাটা দিয়ে উনি যাচ্ছিলেন একটু বর্ণনা না দিলেই নয়, বড় ছোট বিভিন্ন সাইজের গাছ দুই পাশে, নির্জন শুনশান নিরবতা, পাখি কিচির মিছিরও নেই। কিছুক্ষণ পর পর একটা পেঁচা ডেকে যাচ্ছিল। উনি ঘোরাঘুরি শেষ করে ফিরতেছিলেন। হাঁটতে হাঁটতে যখন বাড়ি থেকে 3-4 মিনিট ডিস্টেন্স গ্যাপে আসেন, তখন এমন এক স্টেশনে পৌঁছান যেখানে অনেক বড় একটা তাল গাছ এবং বরফ। হঠাৎ মনের অজান্তে উনি দাঁড়িয়ে যান। ওনার মাথায় কাপড় ছিল না আর চুল খোলা ছিল। হঠাৎ উনি অনুভব করতে পারেন কিছু একটা ওনার মাথা দিয়ে শরীরের ভিতর ঢুকে গেছে। এরপর উনি কি করেছেন সেটা তিনি জানেন না। তার বাড়ির লোকজন তাকে পড়ে শোনায়। উনি বাড়িতে দৌড়ে চলে আসেন, এসে উঠানোর উপর পড়ে যান আর দাঁতে খিল লেগে যায়। এরপর উনি বেহুশ হয়ে যান। যখন ওনার হুশ ফিরে আসে তখন সবাই আশা করেছিলেন যে হুশ ফিরে আসলে মেবি সুস্থ হয়ে যাবেন, কিন্তু ফলাফল হলো তার উল্টো। উনি সবার সাথে চিৎকার চেঁচামেচি শুরু করে, যে কাউকে প্রচন্ড জোরে আজে বাজে ভাষায় গালাগালি শুরু করে। এভাবে অনেকদিন ধরে চলে তার অ্যাক্টিভিটিস। দু একজন কবিরাজ হুজুরকে ডেকে তদবির করানো হয়, কিন্তু কোনোভাবেই তার কোনো উন্নতি নেই। এরপর একজন অভিজ্ঞ তান্ত্রিককে ডাকা হয়, যিনি এইসব জিন এবং ভৌতিক বিষয় নিয়ে প্রচুর কাজ করেছেন। যথারীতি তান্ত্রিক তার কাজ শুরু করেন। সময় তখন রাত দশটা হবে, গ্রামে আসলে দশটা মানে গভীর রাত ধরা যায়। তান্ত্রিক কুলো, গামছা আর অনেক কিছু, ওনার ঠিক বসলে সবগুলো মনে নেই কি কি নিয়েছিলেন, এগুলো ওখানে রাখেন। এরপর গোলাম নবী ভাইয়ের আরো দুই ভাই আছেন, ওনাদের দুজনকে দুইটা লাঠি দিয়ে দেওয়া। এরপর শুরু করলেন তার তদবির। তান্ত্রিকের শর্ত ছিল আলো রাখা যাবে না, যতটুকু ন্যাচারাল লাইট থাকে ততটুকুই। সময়টা অমাবস্যা কিনা সেটা ঠিক জানা হয়নি, তবে কোনোভাবেই জিন হাজির করা যাচ্ছিল না। বাধ্য হয়ে চিকন লাঠি দিয়ে আঘাত করা শুরু করে। এরপরে সে কথা বলতে শুরু করে, ভয়ানক কণ্ঠে বলতে থাকে কিভাবে তার উপর পর করেছে। সে বলতে থাকে, তোরা জানিস না নতুন বিয়ে করার পর কোন মেয়ে মানুষ যদি খোলা মাথায় কোথাও ঘোরাঘুরি করে তার উপর আমরা পর করি, আর ও ঠিক এই কাজ করেছে, তাই আমি ওর উপর পর করেছি। এরপর তাকে সরে যেতে বলা হয়। যথারীতি এখানে তাকে ফোর্স করা হয়, দোয়া কালাম পরেও ছাড়তে বাধ্য করা হয়। তো যখন ধরে ঢুকানো হচ্ছিল বোতলে, তখন ভাবি বারবার বলছিল আমাকে ছেড়ে দাও, আমি আর এখানে থাকবো না। যখন বোতলটির মধ্যে ওটা ঢুকানো হয়, এরপর উনি আস্তে আস্তে করে মাটিতে পড়ে যান। আমি নিজে দেখেছি সেই দৃশ্য, ভিতরে একটা ধোয়ার কুণ্ডলীর মতো ঘুরছিল। এরপর সবাই চোখে মুখে পানির ছিটাতেন। কিছুক্ষণ পরে উনি জেগে ওঠেন। তান্ত্রিক বলেন, এই বোতল মাটিতে ঢুকিয়ে ফেলবো কিংবা পানিতে ভাসিয়ে দেব। একবার ভাবুন, পানিতে একটা খালি কাচের বোতল ভেসে যাচ্ছে, মুখটা ছিপি দিয়ে আটকান। আপনি বা কোনো ছোট ছেলে মেয়েরা কিউরিসিটির জন্য বোতলের মুখটা খুলে দিন, কি অবস্থা হবে তখন। কয়েকদিন পরে ঘটে আর এক ঘটনা। বাগানের ভিতর সবাই খেলা করছিল, যেখানে আমার ভাতিজিও খেলছিল। খেলাধুলার এক পর্যায়ে হয় না একটু ফান করে গিয়ে কাউকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরকম ওদের একজন খেলার সাথে আমার ভাইয়ের মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। যে ফেলে দেয় সে কিন্তু অনেক বড়, আর ও ছোট। আমার চোখের সামনে হঠাৎ দেখি ও চোখ মুখ লাল করে রেগে ওই ছেলেকে এমন জোরে মাটিতে চেপে ধরেছে ওর দম যেন বন্ধ হয়ে যাচ্ছে। আমরা সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছি, এত শক্তিশালী একটা ছেলেকে কিভাবে এমন ভাবে মাটিতে চেপে ধরে রেখেছে। এরপর সে ছুটে গিয়ে একটা ঘাস কাটা কাঁচি দিয়ে দৌড়ে পাশের বাড়ির মাঠে চলে গেল, যেখানে প্রচুর ঘাস ছিল। আমরাও গেলাম ওর পিছনে দৌড়ে। দেখলাম ও ঘাসের দিকে না তাকিয়ে আমাদের দিকে তাকিয়ে কটমট করছে আর শুধু ঘাস কেটিয়ে যাচ্ছে, আর জন্তু জানোয়ারের মতো শব্দ করছে। এমন মনে হচ্ছে যে ও ঘাস কাটছে নাকি হাত কেটে ফেলবে, কিছু বোঝা যাচ্ছে না। হাতে ওই রকম একটা ধারালো জিনিস আমরা কাছে যেতে প্রচন্ড ভয় পাচ্ছিলাম। এরপর ওকে কোনোভাবে সেভ করতে হবে, তাই আমরা সবাই একত্র হয়ে ওকে কোনোভাবে ধরে ওই কাছেটি সরিয়ে ফেলি। আমরা এতগুলো মানুষ, আমাদের মনে হচ্ছে কোন বাচ্চা মেয়ে নয়, বিরাট কোন জঙ্গলি প্রাণীর সাথে যুদ্ধ করছি। এরপর ওকে আমরা সাত আটজন মিলে বাড়িতে নিয়ে আসি। আমরা দোয়া কালাম পরে চেষ্টা করছিলাম কিছু সমাধান করা যায়। এরপর আমরা একজনের পরামর্শ মতো চেষ্টা করলাম পেঁয়াজ, শুকনো মরিচ, হলুদ, তৈল এগুলো পুড়িয়ে সমাধান করার, কিন্তু কোনোভাবেই সমাধান হচ্ছে না। এদিন আমাদের ওই বাড়িতে আমাদের ভাইয়ের শ্বশুর উপস্থিত ছিলেন, কারণ ওখানে একটা প্রোগ্রাম ছিল ঈদে। পরের দিন ওই বাড়িতে ছেলের আকিকা ছিল, তাই উনি দাওয়াতে এসেছিলেন। উনি কিছুটা তন্ত্রবিদ্যা জানতেন। উনি যেভাবে বললেন গোতল নিয়ে আসতে, গোতল হচ্ছে গরুর তৈল, ওটা নিয়ে আসা হলো। উনি ওই মেয়ের মাথায় হাত দিয়ে ধরে নাকে ওই তেলটা দিতেই মনে হলো ওর মাছ থেকে কিছু একটা চলে গেছে, এবং মনে হলো ওর সাথে সাথে ঘুমিয়ে গেল। উনি বললেন ওর সাথে যে জিনটা ছিল সে হিন্দু জিন ছিল, যার কাছে গরুর তৈল কোনোভাবেই সহনীয় নয়, তাই ও চলে যেতে বাধ্য হয়েছে। ওকে ঘরের ভিতরে নিয়ে যাওয়া হলো। একটু পর আমরা যখন ওখান থেকে উঠে সবাই মাঠের দিকে যাচ্ছিলাম, হঠাৎ দেখতে পেলাম বিশাল মোটা এবং কাঁচা আম গাছের ডাল বিকট শব্দে ভেঙে পড়েছে গরুর ঘরের উপর। আমরা ভয়ে বাড়ির দিকে দিকে দৌড়ে চলে আসলাম। যখন সন্ধ্যা নামলো আমাদের সবার মাঝে আরো ভয় বাড়তে লাগলো, কারণ সে আমার ভাতিজির মধ্যে থেকে বের হয়ে ক্ষান্ত হয়নি, নানা রকম ঝামেলা করে যাচ্ছে। চারিদিকে তখন শুনশান নিরবতা। হঠাৎ আম গাছের ওখান থেকে ফিসফিস শব্দ ভেসে আসে। তোরা আমাকে সরিয়ে দিয়েছিস, দেখেছিস আমার শক্তি, আমি ছাড়ব না, আমি দেখে নিব। ওর সাথে আমার বিয়ে দিলি না বলে তোর ছেলের ঘাড় চেপে ধরেছিলাম, দেখেছিস? যদি আমাকে ওর সাথে বিয়ে না দিস তোদের আরো শাস্তি পেতে হবে। এরপর চলে আসে চারিদিকে শুনশান নিরবতা। পার হয়ে যায় অনেকদিন, কেউ কোনো সমস্যা ফিল করেন। এরপর সবাই এখনো ভয়ের মাঝে থাকে, যদি আবার ফিরে আসে ওটা। দুটি দিন এক কিনা তার কোনো প্রমাণ পাওয়া যায়নি এখন পর্যন্ত। রাসেল ভাই এবং লিসেনার, এই ছিল আমার ঘটনা। জানি না আপনাদের কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
ওয়েলকাম ব্যাক। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো দল আছেন। গোলাম রাব্বির ঘটনা শুনলেন এতক্ষণ, এবং আশা করছি গোলাম রাব্বির এই ঘটনাটি আপনাদের যথেষ্ট আনন্দ দিয়েছে। রাব্বি খুব চমৎকারভাবে বলেছেন ঘটনাটি, এবং আপনাদের যদি এতটুকু আনন্দ দিয়ে থাকে তাহলে আমিও খুব খুশি হব যে আপনাদের ভালো লেগেছে। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমাদের পরবর্তী ঘটনায় চলে যাব, এবং এটিও একটি অডিও ক্লিপ। আশা করছি পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাওয়া যাক।
আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমি মোহাম্মদ আরমানাল, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই ঘটনাটি ঘটা হচ্ছে বাগেরহাটে, এবং বাগেরহাটে এটা ভৈরব নদী কেন্দ্রিকে একটি ঘটনা। তো ঘটনাটা এমন, আমরা এবং ঘটনার সময় হচ্ছে গিয়ে এটা করোনা যখন প্রথম আঘাত হানে বাংলাদেশে, অর্থাৎ প্রথম দিকে 2019 সালের ঘটনা। এটা ওই সময় করোনার প্রকোপ অনেক ছিল, অনেক আমরা সবাই পিপি পরে বের হতাম এবং অনেক ছিল ওই সময়। তো তখন আমরা চিন্তা করি আমরা গ্রামে যাব, এবং গ্রামে যেয়ে কিছুদিন স্টে করব যাতে কিছুটা হলে সেফ থাকতে পারি, কারণ তখনকার সময়ে ঢাকা বা শহরে যেসব জায়গায় করোনা ছড়িয়ে পড়েছিল। আমরা সেভাবেই গ্রামে যাই, এবং গ্রামে গিয়ে আবার সবসময় ছোটবেলা থেকে এসব জিন পরি ভূত যাই বলেন না কেন, সবকিছুর প্রতি আমার অনেক অনেক কিউরিয়াসিটি এখনো। এবং আমার এসবের প্রতি এত কিউরিয়াসিটি যে ছোটবেলা আমি এসব নিয়ে একটা টিমও বানিয়েছিলাম, এনএস খোঁজ রিসার্চ টিম, এবং ওটা ক্লাস সিক্সে। তো যাকে এসব বাদ, আমি তাহলে ঘটনায় ঢুকি। তো আমরা গিয়ে চিন্তা করি, এবং আমি যখন এলাকায় যাই সবসময় সবাইকে জিজ্ঞেস করি যে কোন এলাকাটা ভয়ানক, কোনখানে ভয় পাওয়া যাবে, অর্থাৎ কোনখানে তিনি চিনে দেখা পাওয়া যাবে, এরকম সবার সাথে একটু গল্প গুজব করি। তো সেরকম গল্প গুজবের মাধ্যমে একটা জায়গার সন্ধান পাই, যেটা ছিল খুবই নির্জন জায়গা, এবং সেখানে মাত্র দুজন বসবাস করত, এবং পুরো জায়গাটা অনেক মানে এরিয়া জুড়ে ওই এরিয়াটুকু ওই জোনের মধ্যে একটা মাত্র ঘর ছিল, মানে একটা মাত্র পরিবার থাকত, এবং পরিবারের সদস্য ছিল দুইজন, তার বেশি কেউ ছিল না এখানে। অর্থাৎ ওই দুজনের প্রতিবেশী কেউ ছিল না, তারা দুজন ছিল এবং দুজন ছিল বৃদ্ধে বৃদ্ধে। এবং তারা কিভাবে বসবাস করত, তারা হচ্ছে গিয়ে নদী থেকে মাছ ধরত, সারাদিন সেই মাছ রান্না করত, খেত, এবং তাদের ফসলি জমি ছিল, তাদের বাগান ছিল এবং বিভিন্ন ধরনের গাছ ছিল, দেখে সেগুলো থেকে সবজি কালেক্ট করতো এবং নৌকায় গিয়ে বাজার করে আনতো, আবার নৌকায় নিয়ে ফেরত আসতো। অর্থাৎ দিন শেষে তাদের সবগুলো সময় কাটতো ওই জায়গাটুকু। তো আমরা যে উদ্দেশ্যে গিয়েছিলাম, মূলত আমার মামা সেখানে পূর্বে গিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে ওইখানে এসে আগে যখন গিয়েছিলেন বারবার এবং বারবার মানে আলোর ঝলকানি দেখতেন, অর্থাৎ মানে মাথার উপর থেকে আলোর আগুনের কলা উড়ে যায় এবং অনেক নিচ থেকে গাছের ওই পাশ থেকে আসে, ওই পাশ থেকে আসে। এবং মূলত আমরা যখন গ্রামের বাড়িতে যাই তার আগে থেকে মামা আমাকে ফোন দিয়ে ওই দিন ওই তেজিন আসছিলেন, মানে ঘটনাটা ফেস করছেন ওই দিনে আবার আমাকে জানান। তো আমি চিন্তা করি যে একা যাবো কেন, আমার কিছু বন্ধুদের নিয়ে যায় এবং আমার মামাকে নিয়ে যায়। তো আমরা চিন্তা করি যে শুধুমাত্র এই কারণে গেলে তো কেমন দেখায়, তাদের বাড়িতে যাব, আমরা একটা কাজ করি, পিকনিকের মতন কিছু করা যায় কিনা সেটা ভাবতে থাকি। এবং হ্যাঁ, আমরা সেটাই করি, আমরা একটা ব্রয়লার মুরগি কিনে অ্যান্ড বিভিন্ন ধরনের মশলাপাতি কিনে আমরা চাই। আমাদের চিন্তা ছিল ওখানে যাব, মুরগি রান্না করব, তারপর হচ্ছে রুটি খাবো এবং ওখান থেকে চলে আসবো। এবং বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স তো হলে অবশ্যই সেটা বেস্ট। তো এত কিছু করবো অপরিচিত মানুষ, কিন্তু আমরা কিভাবে পরিচিত হই, মানে হচ্ছে একজনদের বাড়ি যাব তারাও তো অপরিচিত, কিন্তু আমরা তো তাহলে কিভাবে যাব। তখন লাকিলি আমার মামার যে বন্ধু ছিলেন তার হচ্ছে গিয়ে চাচা চাচি ছিলেন তারা। তো আমার মামার বন্ধুকে আমরা সাথে নিই এবং মামার বন্ধুদের নৌকা ছিল, তো ওই নৌকা করে আমরা সেখানে যাই গিয়ে। তো আমার দাদা দাদি খুব ভালো ছিলেন, ওরা আমাদের সঙ্গে খুব ভালো আচরণ করে, আমরা ওখানে পিকনিক করি। এবং মূল ঘটনা হচ্ছে ফিরে আসার সময়, তো যখন যাই ওই সময়টা ছিল বৃষ্টির কাল, অনেক বৃষ্টি, চারিদিকে পানি থই থই করে, কিছুক্ষণ বৃষ্টি থামে আবার শুরু হয় মেঘটিকে গর্জন, মানে একটা খুব সুন্দর একটা বৃষ্টির সময়। তো খাওয়া দাওয়া করে যখন না নৌকার উপর পা দিয়েছি যে আমরা এখন যাবো বাসার উদ্দেশ্যে, ঠিক তখনই মেঘের ডাক, প্রচুর মেঘের ডাক, মেঘ গর্জন দিচ্ছে, বজ্রপাত হচ্ছে, কিন্তু এখনো হয়নি, বৃষ্টি পড়া শুরু হয়নি। চারিদিকে প্রচুর বাতাস এবং বুঝতে পারছিলাম যে এখন ঝড় হবে, এবং সেটাই হলো বৃষ্টি। তো এখনো পড়া শুরু হয়নি কিন্তু অনেক জোরে বাতাস হতে লাগলো, আমাদের প্রচুর তাড়া ছিল, কারণ আমরা যদি ওই সময় বাড়িতে না যেতাম কোনো ধরনের সমস্যা হলেও হইতে পারতো। কি ধরনের সমস্যা এটা আমি শেয়ার করছি না এখন, বাট তখন আমাদের একটু বাড়ি যাওয়ার প্রয়োজন ছিল। তো আমরা সকলে সেজন্য বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। হ্যাঁ, তো কিছুক্ষণ যাওয়ার পর নৌকায় যাই, নৌকার যেদিকে আমরা চালাচ্ছিলাম চালানো হচ্ছিল ওই দিকেই বাতাস বইছিল, যার কারণে আমাদের যেতে আরো সুবিধা হচ্ছিল, আমরা নৌকাটা খুব দ্রুত এগোচ্ছিল। কিছুক্ষণ পরে শুরু হয় বৃষ্টি, প্রচুর বৃষ্টি, এত বৃষ্টি যে আপনি যদি আপনার হাতটা সোজা করে রাখেন সোজা করে রাখতে পারবেন না, আপনার হাতটা নিচে পড়ে যাবে, এতই বৃষ্টি হচ্ছিল এবং বুঝতে পারছেন অবস্থাকে। তো তখন সকলে খুব ভয় পেয়ে যায় হঠাৎ করে যে এত বৃষ্টি আমরা এখন কি করব না, জিনপুরের ভয় না বা ভূতের ভয় না, আমরা ভয় পেয়েছিলাম আমাদের জীবনের, কারণ প্রচুর বজ্রপাত হচ্ছিল ওই সময়। এবং আমাদের নদীর আমরা যেখানে যাচ্ছিলাম, আমরা যখন যাচ্ছিলাম ঠিক আমাদের পাশে একটা তাল গাছে বাজ পড়ছিল, তবে বিভিন্ন ভাবে বাজ পড়ছিল, আমরা খুবই ভয় পাচ্ছিলাম যে এখন হয়তো বা কিছু আমাদের উপরও পড়তে পারে, কারণ এরকম আমরা অনেক ঘটনা শুনেছি যে এরকম নৌকায় মাছেরা থাকে এবং তাদের ওর পরে অনেকে মারা গেছে। তো আমরা আল্লাহ আল্লাহ করতে থাকি এবং আমি জোর জোরে আজান দিতে থাকি যাতে করে আল্লাহ আমাদের সাহায্য করেন। তো এভাবে কিছুক্ষণ যাওয়ার পর তাও বৃষ্টি থামে না, বৃষ্টি চলছে। তো কিছুক্ষণ পর আমরা সকলেই দেখি যে দূর থেকে কি যেন একটা ভেসে আসতেছে। আর বলি যেহেতু দিনটা ছিল মানে কেমন যেন মানে সবকিছু দেখা যাচ্ছিল, যদিও মেঘলা দিন ছিল অনেক কিছু দেখা যাচ্ছিল। এই অবস্থাটাকে কি বলে আমি ঠিক জানি না। তো আমাদের চোখে এরকম দেখতে পাচ্ছিলাম দূর থেকে আমরা যেদিকে যাচ্ছি আমাদের দিকে ভেসে ভেসে কি যেন একটা আসতেছে। এবং তখন দেখি যে একটা নৌকা আসতেছে। যখন একটু কাছে আসলো তখন বুঝলাম ওটা একটা নৌকা। এবং নৌকাটা এমন ছিল যে নৌকাটার সামনের সম্পূর্ণ অংশ কেমন যেন সোনালী কালারের। অর্থাৎ আমরা যখন কোন একটা নৌকা দেখি তখন আমাদের সামনে প্রথম ভেসে আসে একটা কালো, নিচে থাকবে কালো এবং এভাবে আমরা নৌকা দেখে অভ্যস্ত। কিন্তু ওইটা ছিল হচ্ছে গিয়ে সোনালী ধরনের, মানে সামনের টুকু সোনালী। তো আমরা ওটা দেখে কি ভাবব, নর্মাল একটা নৌকা হতেই পারে। যখন কাছে আসলো, আমরা যদি জানি কাশ্মীরি যে সব নৌকা আছে একদম ওই ধরনের নৌকা, দু ধরনের নৌকা থাকা তো এখানে পসিবলই না। তার কথা তো দূরে থাক, কেউ তো কখনো ওই ধরনের নৌকা দেখেও নেই। আমরা অনেকে জানি কাশ্মীরি নৌকা সম্পর্কে, এই জন্য আমরা ওটা ভিজুয়ালাইজ করতে পারি, কিন্তু ওই ধরনের নৌকা তো কেউ কখনো দেখেও নেই হয়তো বা এই গ্রামে। তখন আমাদের মনে কিছুটা ভয় সঞ্চার হয়। আমরা তখন অপরকে বলাবলি করতে থাকি এটা হয়তো কোনো কিছু এরকম। তো কিছুক্ষণ পর যখন আমাদের ক্রস করে চলে যায় তখন আমরা সকলে একটু পিছনের দিকে তাকিয়ে দেখি যে ওখানে নৌকার কোনো অস্তিত্বই নাই। আমরা কি সকলেই তাহলে ঘরের মধ্যে ছিলাম? না, এটা তো হতে পারে না। তাহলে কি এগুলো কি হচ্ছে আমাদের সঙ্গে? যাকে এটা তো নর্মাল ঘটনা, আরো আছে সামনে। আমরা যখন আরো একটু সামনে যাই, আর একটু সামনে, তখন কেমন জানি মনে হচ্ছে যে আমাদের নৌকাটা কেমন জানি নড়তেছে, অর্থাৎ দুলতেছে। এটা অনেকের কাছে স্বাভাবিক মনে হতে পারে, কারণ হচ্ছে গিয়ে নদীতে অনেক স্রোত ছিল অবশ্যই, কিন্তু স্রোতের দোলা আর আমরা তখন যেটা ফেস করছিলাম ওই দোলা কখনোই এক না। তো তখন আমরা নিচের দিক লাইট মারলাম, কারণ এভাবে চললে তো আমরা সবাই পড়ে যাবো, আমরা তো নৌকা চালাতে পারছি না। তো নিচের দিক লাইট মেরে যেটা দেখি সেটা আসলে মানে কি বলবো, ভাবার মতন একটা বিষয়। নিচের দিক লাইট মেরে দেখি অসংখ্য চোখ, অসংখ্য চোখের মতন অংশ, মানে জল জল করছে। বিড়ালের চোখ যেমন জল জল করে না, অসংখ্য চোখ জল জল করছে আমাদের নৌকাকে ঘিরে। এবং মানে পানির ভিতর থেকে ওই জল জলের চোখগুলো আমরা দেখতে পারছি লাইট মেরে। চেহারার কোনো অবয়ব আমরা বুঝতে পারছি না, কিন্তু দেখতে পারছি যে চোখের উজ্জ্বল আলো। আসলে আমরা ওই সময় অবস্থাটা কি হয়েছিল তা আমরাই জানি, অনেক ভয় পেয়েছিলাম অনেক। এবং কি করবো, ভয় পেয়ে এখন কি করবো আমরা? কি ওখানে মানে মৃত্যুর অপেক্ষা করবো? কিছু তো করতে হবে। আমরা আল্লাহর রহমতে কেউ সেন্সলেস হই নাই, হলে হয়তো বিপদ আরো বেড়ে যেত, হয়তো নদীতে ডুবে মারা যেতাম। কিন্তু কি হলো, আমরা তখন ওইখান থেকে যাই এবং দোয়া পড়তে থাকি, এবং যে নৌকা চালাচ্ছিল সে নৌকা চালাইতে থাকে, সে আর থামে না, সে যেভাবে যায় সেভাবেই যেতে থাকে। তখন আবার কিছু দূর সামনে গিয়ে আমাদের কোনো পথই শেষ হচ্ছে না। যেখানে যেতে সাধারণত 20 মিনিট সময় লাগলেও লাগতে পারে, তার থেকে কমই লাগে সাধারণত, কিন্তু সেই জায়গা আমাদের আধা ঘন্টা পার হয়ে যায়। আমরা কিন্তু অনেক মানে দ্রুতই এগোচ্ছিলাম, অর্থাৎ নৌকা যেভাবে চলছিল এবং স্রোত ছিল ওই দিকে, পানির স্রোতটা বাতাস, যার কারণে আমরা খুব দ্রুত এগোচ্ছিলাম, কিন্তু তাও কেমন যেন আধা ঘন্টা পার হয়ে যায়, আমরা আমাদের গন্তব্যে পৌঁছায় না। এমনও না যে আমরা মানে রেখে এসেছি। আমাদের সঙ্গে যারা ছিল হয়তো আমি আর আমার এক বন্ধু ব্যতীত সবাই ওইখানে লোকাল এবং সবাই চেনে এগুলো। তো তখন কি করব, তখন আমরা আবার নৌকা চালাতে লাগলাম, কিছু দূরক্ষণ দোয়া দূর করলাম এবং বৃষ্টি অনবরত পড়ছে, ওটা থামছে না। তখন আমরা আর একটা দৃশ্য দেখলাম, এটা অনেকটা ফ্যান্টাসি মনে হইতে পারে, বাট আমরা তো দেখেছিলাম এবং আমরাই জানি সেটা। সেটা হচ্ছে গিয়ে ওরকম দেখলাম পানির ভিতর থেকে, অর্থাৎ আমাদের সামনেই অনেক দূর সামনে, যে পানির ভিতর থেকে একটা কি মাছ লাভতে না, হ্যাঁ মাছ লাভতো, তো ওইরকম ভাবে একটা মাছের মতন কি একটা আকৃতি লাভছিল। আমরা মুহূর্তের জন্য ওটা দেখেছিলাম, সকলেই দেখেছিলাম, কারণ আমরা সকলের সামনে এটা গিয়েছিলাম। তো মুহূর্তের জন্য ওটা লাভ দিল, মানে অনেক বড়, যে আমরা যদি কল্পনা করতে পারি না এত বড় লাভ দিয়েছিল। নদী তো এপার থেকে ওপার এবং ওটা এপার থেকে ওপারে ছিল, এবং ওই নদীতে এত বড় মাছ, অর্থাৎ আপনি যদি তিমি বলতে পারেন, অথবা তিমি অনেকটাই বড় হয়ে যায়, কিন্তু ছোট যে হুইলগুলো আছে হয়তো এরকমই কিছু, এরকম অনেক উপর থেকে লাভ দিল এবং ধরলাম যদি হুইল হতো, কিন্তু এবার আসি ঘটনায়। এবং ওই যেটা লাভ দিল ওটার আকৃতি আমরা অনুমান করতে পেরেছিলাম, যদিও কিছু সময়ের জন্য আমরা দেখেছিলাম ওটা মাছের আকৃতির মোটেও ছিল না, ওটা সম্পূর্ণই ছিল কেমন যেন দুটো হাত ছিল ওটার, এটা আমরা শিওর দেখছি। এবং বাকিটুকু মাছের মতনই ছিল, দুটো হাত ছিল মানুষের মতনই হাত ছিল, বড়। ব্যাস এটা দেখে আমাদের পক্ষে আর কোনোভাবে নিজেদের সামলানো সম্ভব হয়েছে না হয়নি। তা আমাদের মধ্যে আমার যে বন্ধুটা ছিল সে ইতিমধ্যে সেন্সলেস হয়ে পড়ে যায়, আমরা ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি তখন কি করবো, পুরো দিশেহারা হয়ে পড়েছিলাম যে কি করা যায় এখন। এখন তো আর কোনো উপায় নেই, মৃত্যুর অপেক্ষা করা ছাড়া কি করা যায়। তখন না জানি কিভাবে দেখি যে একজন লাইট মারতেছে আমাদের দিকে দূর থেকে, এবং সে নৌকায় আসতেছে। আমরা তাতে কি লাইট মারলাম এবং আমরা দুজনে শিওর হলাম যে সেও বিপদে পড়েছে, আমরাও বিপদে পড়েছি। হ্যাঁ এইবার যে জিনিসটা হয় সে আমাদের কাছে আসে, এবং সে আসলে মানুষ ছিলেন আলহামদুলিল্লাহ, তার জন্য হয়তো আমরা এক হয়ে আমরা যে দুই নৌকা এক হয়ে মোটামুটি একটা পাড়ে ভিড়ে আমরা গাছের নিচে আশ্রয় নিই, এবং তখন আমরা পরস্পরের মধ্যে ওই মাঝে ওই এলাকারই মাঝে আমার নামটা খেয়াল নেই, তো উনিও বলছেন যে ওই যেটা লাভ দিয়েছে উনিও দেখেছেন, এবং ওনার থেকে নাকি মাত্র 10 হাত কে 12 হাত দূরে ছিল ওইটা, ওটা মানে আকৃতি উনি সম্পূর্ণ দেখেছে। সেটা হচ্ছে গিয়ে ওইটা মানে নিচের তো মারমেইড নাকি একটা আছে না মাজার থেকে ইসের মতন, মানে মাছের মতন, হ্যাঁ ওই রকমই ছিল, কিন্তু ওর হাত ছিল অনেক মানে অনেক মোটা ধরনের, বলিষ্ঠ ধরনের হাত ছিল, এবং ওর মাথাটাও আবার ছিল মাছের মতন, শুধু দুটো হাতই ছিল। ও তখন ওইটা দেখে ওখানে কিছুক্ষণের জন্য থমকে যায়, তখন ও আপনাদের মানে আমাদের চিল্লাপাল্লা শুনতে পেয়েছিল, তখন ও আমাদের দিকে লাইট মারে এবং ওইভাবে আমাদের সাথে মিট হয়। তারপর আস্তে আস্তে যখন বৃষ্টি কমে আমরা ফিরে আসি, এবং এটাই ছিল আসলে ঘটনা। ঘটনাটি আমি অ্যাসিওর করতে পারি যে আপনারা যদি বিশ্বাস করেন এটা আসলে বিশ্বাসযোগ্য একটা ঘটনা, এবং এটা মানে আমার আমার সাথেই ঘটা, আমি ফেস করেছি এজন্য আমি জানি। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন এবং ভালো বলেই আছেন। আমি জুবায়ের ঢাকার বনশ্রী থেকে বলছি। ভূত ডট কম এর সকল মেম্বার্স এবং শ্রোতাদের জানাই আমার সালাম। আমি আমার ঘটনাগুলো শেয়ার করি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ঘটনাটি ইউটিউবে আপলোড করবেন। আজকে আমি 3টি ঘটনা শেয়ার করব। প্রথম ঘটনাটি হলো আমার আম্মুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, দ্বিতীয় ঘটনাটি হলো আমার আম্মুর চাচির সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, এবং শেষ ঘটনাটি হলো আমার আম্মুর মামার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তো আমি কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। প্রথম ঘটনাটি আমার আম্মুর সাথে ঘটে যাওয়া। আম্মু তখন খুবই ছোট এবং আম্মুরা তখন পুরান ঢাকার হাজির বাগে থাকত। আম্মুরা যে বাসাটা থাকতো বাসাটা এরকম ছিল যে টয়লেটটা বাসার সাথে না, অর্থাৎ বাসা থেকে কিছুটা দূরে টয়লেটটা বানানো, এবং টয়লেটটা দেখতে এরকম ছিল যে চারদিক দিয়ে দেয়াল কিন্তু উপরে একদমই খোলা। আম্মুর সাথে যে ঘটনাটি করতো ওটা টয়লেটে করতো, প্রায় রাতে আম্মুর টয়লেট ধরতো, আম্মু টয়লেটে গেলে দেখতে পেত যে সিলিং এর যে খোলা জায়গাটা, ওই খোলা জায়গায় একটি ছোট্ট বাচ্চা, কালো ছোট্ট বাচ্চা আম্মুকে হাত নাড়ছে, আম্মুর সাথে কথা বলার চেষ্টা করছে, আম্মুকে ভেঙ্গাচ্ছে। তো এই ঘটনাগুলি এসে আম্মু নানুর কাছে বলতো যে আম্মু তুমি চলো দেখো আমি এরকম দেখতেছি। কিন্তু আমার নানু যেত গিয়ে দেখতো কিছুই নাই, তখন আমার আম্মু দেখতো যে ওখানে কিছুই নেই। কিন্তু আবার নানু চলে যাওয়ার পর আম্মু টয়লেটে গেলে আবার দেখতে যায়, এসেছে আম্মুকে হাত নাড়ছে, আম্মুর সাথে কথা বলার চেষ্টা করছে। এটা গেল আমার প্রথম ঘটনা। দ্বিতীয় ঘটনাটি হলো আমার আম্মুর চাচির সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। এটি কুমিল্লার মুরাদনগর নিয়ামতকান্দি গ্রামের সরকার বাড়ির একটি ঘটনা। এই পুকুরটি এখন আছে, একটি পুকুর নিয়ে ঘটনা, পুকুর রিলেটেড। ওই পুকুরটি এখন আছে। আমার আম্মুর চাচি ওই পুকুরে গোসল করতে নেমেছিল, তো গোসল করার সময় হঠাৎ করে একটি শিকল তার পায়ে পেঁচিয়ে যায়, এবং ভাগ্যক্রমে তার মামা ওইখানে ছিল। আমরা যেটা কথা প্রায় শুনি যে মামা ভাগিনা যেখানে আপদ নেই সেখানে, পুরো এরকম ঘটনা ঘটেছে যে মামা আসার সাথে সাথে ওই শিকলটা ছেড়ে দিয়েছে, তারপর সে তাকে বাঁচানো গিয়েছে। ওই দাগ, শিকল যে ধরেছে পায়ে, ওই দাগ এখনো তার পায়ে আছে, উনি এখনো জীবিত আছেন। আচ্ছা, এটি আমার সেকেন্ড ঘটনা। আর ঘটনাটি একটু বড়, এটি আমার আম্মুর মামার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তখন ঢাকা শহর অনেক আর কি, ঢাকা শহরের কিছুই ছিল না, চারদিকে খালি পানি আর পানি। তো আমার আম্মুর মামা তখন রামপুরায় থাকতো, যে বাসা থাকতো এই বাসার পাশে একটা তেঁতুল গাছ আর একটা তুলা গাছ হয়েছিল, একদম নতুন একটা তেঁতুল গাছ একটা তুলা গাছ। তো তুলা গাছ থেকে যখন তুলা হয় তখন তুলাগুলো বাতাসে উড়ে বেড়ায়, আর এটা নাক দিয়ে যদি প্রবেশ করে তাহলে শ্বাসকষ্ট সহ বিভিন্ন ধরনের রোগ হয়। তো এইসব কথা চিন্তা করে আমার আম্মুর মামার যে মা আছেন, আম্মুর নানু, উনি বললেন যে ইলিয়াস, ইলিয়াস হচ্ছে আমার আম্মুর মামার নাম, ইলিয়াস তুই যখন সকালবেলা অফিসে যাবি তখন এই গাছগুলা কেটে দিয়ে যাবি, এই দুইটা গাছ। তো ইলিয়াস নানা ভাই চিন্তা করলো যে আচ্ছা ঠিক আছে, আম্মুর নানুকে বললো যে আচ্ছা কেটে দিয়ে যাব। তো যথারীতি কাজে যাওয়ার আগে উনি এই দুইটা গাছ কেটে দিয়ে গেলেন, একটা তেঁতুল গাছ একটা তুলা গাছ। সন্ধ্যায় উনি কাজ শেষ করে মাগরিবের নামাজ পড়ে যখন ফিরতে নিলেন, একদম ফেরার সাথে সাথেই তিনি বাসার দরজায় বসে পড়লেন, আর মুখ দিয়ে লালা বের হতে শুরু করলো, সাদা লালা। তো বাসা থেকে আমার মামার বড় ভাবি বেরোয় আসলেন, বেরোয় এসে ওনাকে ধরলেন, ধরে বিছানায় নিয়ে গেলেন। পরে বিশাল খারাপ অবস্থা, চোখ উল্টিয়ে সাদা হয়ে আছে আর মুখ দিয়ে লালা পড়তেছে। তো পাশের বাসায় একজন হুজুর ছিল, ওই হুজুরকে এনে প্রাথমিক একটা ট্রিটমেন্ট নেওয়া হয়। ওই হুজুর বললো যে আমি এই কেস হ্যান্ডেল করতে পারবো না, আরো বড় হুজুরের কাছে নিয়ে যেতে হবে। পরবর্তীতে একটা বড় হুজুরের কাছে নিয়ে যাওয়ায় বড় হুজুর একটা তাবিজ দিল। তাবিজ দেওয়ার পরে ঘটনা আবার নতুন করে শুরু হলো। এই ঘটনা হচ্ছে যে মামা আর কি আমার নানা ভাই, আমার আম্মুর মামা সম্পর্কে আমার নানা ভাই হন। তো নানা ভাই রাতের বেলা ঘুমানোর সময় ঘুম ভেঙে যেত, ঘুম ভেঙে জানলা দিয়ে দেখতো যে ওনার বাবা, তিনি তখন মারা গিয়েছেন, আমার মামা আর নানা ভাইয়ের বাবা উনি তখন মারা গিয়েছেন মৃত, উনি একটা সাদা ঘোড়ায় জোরে আসতেন জানলার সামনে এসে বলতেন, ইলিয়াস তোর গলায় এটা কিসের তাবিজ? এই তাবিজটা সরা, তোর এই তাবিজের কারণে তো আমি তোর কাছে আসতে পারতেছি না। আমার নানা ভাইয়ের মাথায় কিন্তু তখন ওইটা আছে যে উনি তো মারা গিয়েছেন, উনি কিভাবে আসলেন। তাই রাতে ঘোড়া দিয়ে সে এই কথাটা বলে যেত যে তুই তাবিজটা সরা, তুই এই তাবিজটা সরা, এটার কারণে আমি তোর কাছে আসতে পারতেছি না। তো এই ঘটনা আমার নানা ভাই ওনার ভাবির সাথে শেয়ার করলো। শেয়ার করার পর ওনার ভাবি বললেন যে দাঁড়াও, আমি আজকে রাতে তোমার পাশে শুয়ে থাকবো, যদি আসে তুমি আমাকে একটা ইশারা দিও, তাহলে আমি জেগে দেখবো কি ঘটনা। তো রীতিমতো আজকে রাতেও ওনার কাছে ওই ঘোড়াটা আসে, কিন্তু উনি দেখতে পাচ্ছেন, ভাবি যে আছেন ভাবি দেখতে পাচ্ছেন। তো এটাই ছিল আমার তিনটা ঘটনা। আশা করি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউবে শেয়ার করবেন। আমার কাছে আরো ঘটনা আছে, আমার নানা ভাই রিলেটেড ঘটনা আছে, আমার আম্মু ফ্যামিলির সাথে অধিকাংশ ঘটনা। যদি আপনাদের ভালো লেগে থাকে কাইন্ডলি আমাকে জানাবেন, আমি পরবর্তীতে আরো ঘটনা শেয়ার করতে চাই, আমি ভূত ফ্যামের সাথে থাকতে চাই। সবার জন্য শুভকামনা রইল, আল্লাহ হাফেজ।
ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। অনেক অনেক শুভকামনা রইল সব সময় এই ইউটিউব চ্যানেলটি সম্পর্কে আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করছি আমরা একসাথে অনেকটা পথ হাঁটব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্ট্যান্টলি ভূত.কম এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।